हरे कृष्ण
हरे कृष्ण कृष्ण
हेलो किसान दास जोरे जोरे कहना ये शब्द ध्वनि जिते दूर पर्यंत जीव से मंगल हो गई कहना शास्त्र मैंने मंगल आप मैंने वैष्णव भगवान का भजन कर प्रार्थना शुणी भगवान पार्षद भक्त सुविधा देह उत्पादन कर दीजिए समस्त प्रणाम कर आह्वान उद्देश्य समस्त करे हरि बोल
हरि हरि
तो प्रभु जी आम मन उपस्थित तो जेहेतु प्रभुजी बारंबार आसी पार्टी ना से आमर प्रति इटा हूँ द्वितीय प्रोग्राम सका मान प्राय दुई जगह दर्शन सर जलेश्वर एवं बालेश्वर मंदिर तापर अन्यत्र प्रसाद सेवन एटा पंचम प्रोग्राम हरे कृष्ण तो प्रभुजी आज यहाँ हूँ पंचम प्रोग्राम तो प्रभुजी जहाँ भी मन कर क्षमा करदे कहीं सारा दिन बेटा प्रोग्राम प्रभुजी संक्षिप्त परिचय ये समस्त सामने प्रदान कर विशेष कर प्रभुजी परिचय तो कौन भी साधारण दृष्टि से दुई हम ना वैष्णव क्रिया मुद्रा विज्ञान विजय शास्त्र कहते तेना जहा भी हो साधारण दृष्टि से विशेष करी पूज्यपा संकर्ष नेता प्रभु आज को प्राय 22-25 वर्ष धरी आम इस्कन संस्था सहित अंतरराष्ट्रीय कृष्ण भावना सहित प्रभुपाद प्रेरणा अनुप्राणित से संपूर्ण जीवन आम प्रचार कार्य उत्सर्ग कर प्रभुजी भौतिक जीवन रे भौतिक विद्या जन चार्टर्ड अकाउंट हिसाब से योग्यता अर्जन करते प्रथम मायापुर विभिन्न प्रकार उन्नत उच्चतर सेवा पदवी से रुले तो आम किसी वर्ष धरी प्राय 10 वर्ष भितर प्रभुजी पुणी बाहर को बाहरी आसती विशेष कर समस्त भक्त मान आवेदन एवं समस्त श्रद्धा श्रद्धा तो विशेष करी ओडिशा रे जो प्रोग्राम प्रभुजी प्रोग्राम प्राय प्रथम कहले चले प्रोग्राम क्या आगर मीटिंग आगे बाहर प्रोग्राम करवा तेनाली प्रथम जहाँ भी हो से प्रकार परिवेश प्रकार रहा मान कह लगे बर्तमान बाथरूम जी रास्ता पड़ी तेणु ये प्रकार अवस्था प्रभुजी आसमें अत्यंत गंभीर सहकार आज जो दिव्य कथा ये आम श्रवण करू तेणु मु प्रभुजी को अनुरोध करुच्चर कथा कीर्तन आरंभ करेंगे दुई मिनिट कीर्तन कर आरंभ कर हरे
जय राधा माता।
ଯାହା ବି ହଉ ଆମେ ପ୍ରଭୁଜୀ ବିଶେଷ କରି ରେମୁଣା
ଆମ ଯୋଉ ଇସ୍କନ ରମଣା ସେ ଦାୟିତ୍ୱରେ ଅଛନ୍ତି ତେଣୁ ତାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଥରେ ହରିବ ତ ବର୍ତ୍ତମାନ ଆମ ଭିତରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଭାବ ଆସି କୁହନ୍ତି ଯେ ପ୍ରଭୁଜୀ ଓଡିଆ କହିପାରିବେ ନା ଓଡିଆ ତ କହିପାରିବେ ନା ତ ପ୍ରଭୁଜୀ ବଙ୍ଗଳା ଭାଷା ଆପଣମାନେ ଯଦି ଚାହିଁବେ ଇଂରାଜୀ ବଙ୍ଗଳା ହିନ୍ଦୀ ଯେକୌଣସି ବଙ୍ଗଳା ସମସ୍ତେ ବୁଝିବେ କେତେ ଜଣ ବୁଝିବେ ହାତ ଟାଣି ବଙ୍ଗଳା ଭାଷା କିନ୍ତୁ ଆଚ୍ଛା କେତେ ଜଣ ବୁଝିପାରିବେ ନା କେତେ ଜଣ ବଙ୍ଗଳା ବୁଝିପାରିବେ ନା ଚାରି ପାଞ୍ଚ ଜଣ ଠିକ ଅଛି ତାଙ୍କ ପାଇଁ ପଛରେ ଟ୍ରାନ୍ସଫର କରିଦିଆଯିବ ଆମର ସୁଦାମୟ କୃଷ୍ଣ ପ୍ରଭୁ ସୁଦାମୟ କୃଷ୍ଣ ପ୍ରଭୁ
ବଙ୍ଗଳା ଜୈନ ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରୁବେ ନମଃ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ମନଭୀଷ୍ଟଂ ସ୍ଥାପିତଂ ଜନ ଭୂତଲେ ସ୍ୱୟଂ ରୂପ କଦା ମହ୍ୟଂ ଦଦାତି ଚ ପଦାନ୍ତିକଂ ବନ୍ଦେହଂ ଶ୍ରୀ ଗୁରୁ ଶ୍ରୀଯୁତ ପଦକମଲଂ ଶ୍ରୀ ଗୁରୁଂ ବୈଷ୍ଣବାଂଶ ଶ୍ରୀ ରୂପଂ ସାଗର ଜାତଂ ସହଗନା ରଘୁନାଥ ନିତଂ ତଂ ସଜୀବଂ ସାଧୟିତଂ ସାବଧୂତଂ ପରିଜନ ସହିତଂ କୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ଦେବଂ ଶ୍ରୀ ରାଧା କୃଷ୍ଣ ପାଦନ ସହଗନା ଲଲିତା ଶ୍ରୀ ବିଶାଖା ନିତଂ ନମୋ ବିଷ୍ଣୁ ପାଦାୟ କୃଷ୍ଣ ପ୍ରସ୍ଥାୟ ଭୂତଲେ ଶ୍ରୀମତେ ଭକ୍ତି ବେଦାନ୍ତ ସ୍ୱାମିନୀତି ନାମିନେ ନମସ୍ତେ ସାରସ୍ୱତୀ ଦେବେ ଗୌରବାଣୀ ପ୍ରଚାରିଣୀ ନିର୍ବିଶେଷ ଶୂନ୍ୟବାଦୀ ପାଶ୍ଚାତ୍ୟ ଦେଶ ତାରିଣୀ ବାଞ୍ଛା କଳ୍ପତ ରୂପସ୍ୟ କୃପା ସିନ୍ଧୁ ଏବ ଚ ପତିତାନାଂ ପାପନେଭ୍ୟୋ ବୈଷ୍ଣବେଭ୍ୟୋ ନମୋ ନମଃ ନମୋ ମହାବଦନ୍ନାୟ କୃଷ୍ଣ ପ୍ରେମ ପ୍ରଦାୟତେ କୃଷ୍ଣାୟ କୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ନାମ୍ନେ ଗୌରତିଶେ ନମଃ ହେ କୃଷ୍ଣ କରୁଣା ସିନ୍ଧୁ ଦୀନବନ୍ଧୁ ଜଗତ୍ପତେ ଗୋପେଶ ଗୋପିକା କାନ୍ତ ରାଧାକାନ୍ତ ନମସ୍ତୁତେ ତପ୍ତ କାଞ୍ଚନ ଗୌରାଙ୍ଗୀ ରାଧେ ବୃନ୍ଦାବନେଶ୍ୱରୀ ବିଷଭାନୁସୁତେ ଦେବୀ ପ୍ରଣମାମି ହରି ପ୍ରିୟ ନୀଳାଚଳ ନିବାସାୟ ନିତ୍ୟାୟ ପରମାତ୍ମନେ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରାଭ୍ୟାଂ ଜଗନ୍ନାଥ ଏତେ ନମଃ ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀ ଅଦ୍ୱୈତ ଗଦାଧର ଶ୍ରୀବାସାଦି ଗୌରଭକ୍ତବୃନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ 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 ହରେ ହରେ ମୁକମ୍ କରିଥିବା ଆଚଲମ୍ ପଙ୍ଗୁ ଲଙ୍ଘାୟତ ଗିରି ଯତ୍ପାତମହଂ ବନ୍ଦେ ଶ୍ରୀ ଗୁରୁଦିନତାରିଣମ୍ ପରମାନନ୍ଦ ମାଧବମ୍ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟଶ୍ୱରମ୍ ନମୋ ବିଷ୍ଣୁପଦାୟ କୃଷ୍ଣ ପୃଷ୍ଠାୟ ଭୂତଲେ ଶ୍ରୀମତୀ ଜୟ ପତାକା ସ୍ୱମିତି ନାମରେ ନମଃ ହରେ କୃଷ୍ଣ ଓଡ଼ିଆ ଭାଷା କ୍ଲାସ ଦେଇ ପାରିଲେ ଭଲ ହତ କିନ୍ତୁ ଓଡ଼ିଆ ତ ଜାଣିନା ଆସ୍ତେ ଆସ୍ତେ ବାଂଲା ବୋଲବ ସେଠୁ ଓଡ଼ିଆ ଟାଣେ ବୋଲବ ତାହେଲେ ବୁଝତେ ପାରିବ ଭଲ ଯେହେତୁ ଆপনারা ଅନେକ ଦିନ ଧରେ କୃଷ୍ଣ ଭବନମିତ ଆନ୍ଦୋଳନ ସଙ୍ଗେ ଯୁକ୍ତ ଅଛନ୍ ସେখানে কারা কারা ইস্কনের দীক্ষিত ভক্ত আছেন দীক্ষা লাভ করেছেন ইস্কন গুরুর কাছ থেকে কারা কারা ষোলমালা জপ করেন এখানে যারা এসছেন ষোলমালা জপ দীক্ষা ছাড়া যারা ষোলমালা জপ করছেন এখানে প্রতি রোববার প্রোগ্রাম হয় না প্রতি মঙ্গলবার রোববার কারা কারা প্রতি রোববার এই যে এখানে প্রোগ্রাম হয় তারা আসেন নিয়মিতভাবে আপনারা নিয়মিতভাবে প্রতি রোববার আমার বাংলা বুঝতে পারছেন আমাদের মনুষ্য জীবনে উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা। তারপরে এই জড়জগতে বিভিন্ন দুঃখ দুর্দশা ভোগ করছি এবং তার মধ্যে সব থেকে দুঃখজনক হচ্ছে আমাদেরকে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হচ্ছে, 84 লক্ষ জনিতে বারবার জন্মগ্রহণ করতে হচ্ছে। তো অনেক সৌভাগ্যের ফলে আমরা এই মনুষ্য জীবন লাভ করে থাকি, কিন্তু এই মনুষ্য জীবনের সৌভাগ্য তখনই নির্ধারিত হয় যখন আমরা কোনো সাধু সঙ্গ লাভ করি। তো বলা আছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এটা চতুর্থ সৌভাগ্যের ব্যাপার। তো বলা আছে আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ লাভ হয়। তো শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হচ্ছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুধীর নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। তো শ্রদ্ধা জিনিসটা হচ্ছে যে আমরা যদি কৃষ্ণ ভক্তি করি তাহলে সবকিছু হয়ে যাবে, এই যে বিশ্বাস। আপনাদের বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি করলে আর কিছু করতে হবে না? তো ভালো, এটা এই যে বিশ্বাস যে কৃষ্ণ ভক্তি করলে সবকিছু হবে, এই জিনিসটা আমাদেরকে ভক্তি পথে নিয়ে আসে এবং তার ফলে কি হয়, এই শ্রদ্ধা থেকে আমাদের সাধু সঙ্গ হয়। বলা যায় সাধু সঙ্গে ভক্তির জন্ম হয়, সাধু সঙ্গ ছাড়া কোনো ভক্তি লাভ হয় না। তাই জন্য ভগবান বলছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম হৃদয়ে সুবা, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তত্ত্ব তৃষ্ঠামি নারদা যত্র গায়ন্তী মদ ভক্তা। তো নারদ, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে সেখানে আমি থাকি। তাই সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে ভগবান কৃষ্ণ ভগবতী বলছেন মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সাধু সঙ্গ মানে হচ্ছে যখন ভগবানের ভক্তরা একসঙ্গে মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করেন এবং সেই গুণকীর্তন থেকে তারা আনন্দ লাভ করেন। তাই এটা যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে এই নয় যে একসঙ্গে সাধুরা এসে গেলে সাধু সঙ্গ হলো, তাই না? তো এখন যদি আমরা একসঙ্গে এসে মিলিত হলাম, যে সিনেমা দেখতে গেলাম, তো সাধু সঙ্গ হলো? তো দারুণ সাধু সঙ্গ হলো, একসঙ্গে সিনেমা দেখে এসেছি, একসঙ্গে হয়তো ক্রিকেট ম্যাচ দেখছি, একসঙ্গে হয়তো ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখছি, তাহলে কি সাধু সঙ্গ হলো? তো একসঙ্গে বসে একটা ভক্তের নিন্দা করছি, ওই ভক্ত বইয়ে করেছে, ভক্ত বই করেছে, সাধু সঙ্গ হলো? সাধু সঙ্গ তো সাধু সঙ্গ কখন হবে? সাধু সঙ্গে হরি কথা, তাহলে সাধু সঙ্গ। যেমন সমস্ত ফুটবল যারা খেলে তারা যখন একসঙ্গে হয় তারা কি করে? তারা কি ভগবত গীতার কথা আলোচনা করে? তারা ফুটবল খেলে। যারা সিনেমা অভিনেতা অভিনেত্রী তারা সিনেমার কথা আলোচনা করে। কিন্তু যখন সাধুরা মিলিত হবে তাদের কি করা উচিত? ভগবান কৃষ্ণ খুব অহংকার করে বলছে যখন আমার ভক্তরা মিলিত হয় তারা কি করে? মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তো ভগবান অত্যন্ত গর্বিত ভাবে বলছে আমার ভক্তরা কি করে আনন্দ পায়? আমার কথা আলোচনা করে আনন্দ পায়। তো আমরা সকলে আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু সাধুরা কিসে আনন্দ পায়? ভগবানের গুণকীর্তন করে। এইটা হচ্ছে সাধু সঙ্গ। তো এই জিনিসটা যতদিন আমরা বুঝতে না পারবো ততদিন আমরা ভক্তি জীবনে উন্নতি করতে পারবো না। এই সাধু সঙ্গের প্রধান জিনিসটা হচ্ছে শ্রদ্ধা। আমরা যখন একসঙ্গে মিলিত হব তো মিলিত হওয়ার প্রথম ভিত্তিটা হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান। এখন আমরা ভাবি ও সাধু, এ কে সাধু? চেনা তো বড় মুশকিল। তো কি তিলক করলেই সাধু হয়ে গেল, না তুলসী মালা পড়লে সাধু হলো, জপমালা নিলে কে সাধু? তো সত্যরাজ খান কুলিন গ্রামের ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, জগন্নাথপুরীতে এসেছেন, জিজ্ঞেস করছে মহাপ্রভু, মহাপ্রভু জিজ্ঞেস করছে যে আমার সব থেকে আমি যে ফিরে যাব এখন পুরী থেকে, আমার কি কর্তব্য? বাড়িতে গিয়ে আমি কি করব? জিজ্ঞেস করছে, বলছে তুমি হরিনাম করো আর বৈষ্ণব সেবা করো, এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। গৌড়ীয় বৈষ্ণবদের হচ্ছে হরিনাম আর বৈষ্ণব সেবা। এখন যখন শুনেছে বৈষ্ণব সেবা, বলছে তাহলে আমি বৈষ্ণব চিনব কি করে, কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলছেন, বৈষ্ণব হচ্ছে যার মুখে একবার হরিনাম সেই হচ্ছে বৈষ্ণব। তো প্রথম বছর প্রশ্নটা করেছে, তারপর দ্বিতীয় বছর গেছে আবার প্রশ্ন করেছে মহাপ্রভুকে, মহাপ্রভু একই উত্তর দিয়েছে। তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করেছে, তাহলে আবার বৈষ্ণবকে জিজ্ঞেস করেছে। তখন মহাপ্রভু বলছেন যে সবসময় হরিনাম করে সে হচ্ছে বৈষ্ণব। তারপর তৃতীয় বছর আবার প্রশ্ন করেছে মহাপ্রভুকে, কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলছেন, যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে সে হচ্ছে বৈষ্ণব। তিনটি উত্তর দিয়েছে তিন বছর, তাহলে কোনটা ঠিক, কোনটা ঠিক উত্তর? মহাপ্রভু কোনটা ঠিক উত্তর দিল? সবটাই ঠিক উত্তর। তো তিনটে উত্তরের মাধ্যম দিয়ে তিনটে স্তরের বৈষ্ণবের কথা মহাপ্রভু আমাদের কাছে তুলে ধরেছেন। একটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব, মধ্যম অধিকারী বৈষ্ণব, উত্তম অধিকারী বৈষ্ণব। যার মুখে একবার হরিনাম সে হচ্ছে কনিষ্ঠ অধিকারী, যে সবসময় হরিনাম করে তিনি হচ্ছেন মধ্যম অধিকারী, আর যাকে দেখে মুখে হরিনাম আসে সে হচ্ছে উত্তম অধিকারী। তো রূপ গোস্বামী কোন বৈষ্ণবকে কিভাবে সম্মান করতে হয় তাও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন উপদেশামৃততে। তিনি বলছেন যে কনিষ্ঠ অধিকারীকে দেখলে তাকে দূর থেকে মনে মনে সম্মান করতে হবে, মধ্যম অধিকারীকে দেখলে সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম জানাতে হবে, আর উত্তম অধিকারীকে দণ্ডবাদ প্রণাম জানিয়ে তার সেবায় যুক্ত হতে হবে। কিন্তু সকলের জন্য একটা জিনিস হচ্ছে মুখ্য, সেটা হচ্ছে সম্মান। প্রত্যেককে সম্মান দিতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে কত। আমরা নামট্ট, এখানে নামট্ট প্রচার হয়, নামের হাটে এসে গেছি, তো নামের হাটে নাম কিনতে এসেছি, তো এই নাম আমরা কি করে কিনবো শ্রদ্ধা মূল্য, এটা আমরা ভুলে যাই অনেকদিন, নামট্টে আস্তে আস্তে ভুলে যাই যে কেন আসছি এখানে। তো আমরা নামট্টে কি জিনিস কিনতে এসেছি? আমরা নাম কিনতে এসেছি, আর নাম কিনতে গেলে এই সমস্ত গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে, এবং এই সমস্ত মূল্য যদি আমরা দিতে না পারি নামটে এসে আমরা নামকে কিনতে পারবো না। তার জন্য শ্রদ্ধা, কাকে শ্রদ্ধা করতে হবে? প্রথমে বৈষ্ণবকে শ্রদ্ধা করতে হবে। কোন বৈষ্ণবকে? গুরুদেবকে খালি নাকি? কোন গুরুদেবকে দেখলে সম্মান, খালি প্রণাম প্রণাম, আর অন্য কাউকে দেখলে এ কিসের বৈষ্ণব, এ তো কোনো বৈষ্ণবই না। কিন্তু মহাপ্রভু শিক্ষা অনুযায়ী যার মুখে একবার হরিনাম সেই বৈষ্ণব। তাহলে সমস্ত ভক্তকে আমাদেরকে সম্মান জানাতে হবে সকলকে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, খালি বৈষ্ণবকে সম্মান জানালে হবে না, সকলে সম্মান করিতে সকলকে, প্রত্যেককে সম্মান জানাতে হবে। কেন? কারণ প্রত্যেকের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রয়েছে। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোপীহস্তিনী শুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিনা। তাই আধ্যাত্মিক জীবনে আমরা যখন প্রবেশ করব এই দর্শনটা আমাকে জানতে হবে, যে আমাদেরকে সকলকে আধ্যাত্মিক দৃষ্টিতে দর্শন করতে হবে। কিন্তু আমরা যখন ভক্তি জীবনে এসে যায়, এসে যাওয়ার পরে আমাদের জাগতিক অহংকার থাকে, এবং এই জাগতিক অহংকার যতদিন থাকবে ততদিন আমরা শুদ্ধভাবে নাম করতে পারব না। তাই জন্য এই জাগতিক অহংকার থেকে মুক্তি লাভ করতে গেলে ভগবান কৃষ্ণ প্রথমে বলছেন যে আমাদের দর্শনটাকে পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গি। তো ভগবান কৃষ্ণ বলছেন, কে পণ্ডিত লোক, কে বিদ্বান লোক? বিদ্যা বিনয়ে সম্পন্ন। আমি কি করে বুঝবো যে একজন ব্যক্তি বিদ্বান না মূর্খ? যে ব্যক্তি বিদ্বান তার প্রধান লক্ষণ কি? বিনয়, মানে নম্র, বিনম্র, বিদ্যা বিনয় সম্পন্ন। এবং তার ফলে তার কি হয়? তাকে সে সকলকে সমান দৃষ্টিতে দেখ, কাকে সমান দৃষ্টিতে দেখে? ব্রাহ্মণে ব্রাহ্মণকে দেখে, গোবি গরুকে দেখে, হস্তিনী হাতিকে দেখে, প্রত্যেকটা জীবকে সমদৃষ্টিতে দর্শন করে। সে হচ্ছে পণ্ডিত, সে হচ্ছে পণ্ডিতা সমদর্শী না। তো এই সমদর্শী মনোভাব না এলে কখনো আমরা ভক্তিতে প্রবেশ করতে পারব না। তাই যখন আমরা সাধু সঙ্গ করব, যখন সাধুরা একসঙ্গে মিলিত হবে, সেখানে এই গুণটা আমাদের থাকা দরকার যে অন্যকে আমি সম্মান করব। কিন্তু কি হয়, যেহেতু আমাদের অহংকার রয়েছে, তখন আমি ভাবি আমি হচ্ছি মহান, তাই না? তা আমি আগে মহান ছিলাম, তো যখন ভক্তি জীবনে এসেছি তা আমি তো মহান ভক্ত হয়ে গেছি, তাই না? আমি ডাক্তার ছিলাম, তাহলে আমি এখানে এসেছি আমি মহান ভক্ত। আমি আগে টিচার ছিলাম, এখানেও আমি শিক্ষক। এই যে জাগতিক একটা পরিস্থিতি থেকে এসে সেই মনোভাব নিয়ে যদি আমরা ভক্ত সঙ্গ করি, তাহলে কি হবে, ভক্ত চরণে অপরাধ হবে, এবং সেটাই হয় আমাদের। তো আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়প্রতাকা স্বামী মহারাজ তিরুপতিতে একটা কনফারেন্স করছিলেন, তো সেখানে আমাদের নামে রুচি নিয়ে আলোচনা হচ্ছিল। কি করে নামে রুচি আসবে? অনেকে বলছে ও 5 বছর 10 বছর 20 বছর হরিনাম করছি, তো মহাপ্রভু তো বলছেন যে একদম নাম করলেই আবেগ এসে যাবে, কিন্তু আমাদের তো কোনো আবেগ আসছে না, কি ব্যাপার? তো গুরু মহারাজ বলছিলেন যে অনেক বছর জপ করার পরেও যদি নামে কোনো রুচি না আসে, তার প্রধান কারণ হচ্ছে ভক্তচরণে অপরাধ হচ্ছে। তাই এইটাই হচ্ছে আমাদের প্রধান বাধা, আর ভক্তিতে অগ্রগতির এটাই সব থেকে বাধা। এর মধ্যে সাধুসঙ্গ আমাদেরকে গোলক বৃন্দাবনের পথ খুলে দেয়, কিন্তু একই সাধুসঙ্গ আমাদের গোলক বৃন্দাবনের রাস্তাকে বন্ধ করে দিতে পারে। কারণ যখন আমরা সাধুর সঙ্গে একসঙ্গে মিলিত হয় না, তখন কি হয়, তখন সমস্ত সাধুকে সাধারণ দৃষ্টিতে দর্শন করি। উদাহরণ দেওয়া হচ্ছে, একটা পর্বত, একটা পাহাড়, পাহাড় কে বুঝছ? একজন পাহাড়ে যে থাকে সে কি বুঝতে পারে পাহাড় উঁচু? যে পাহাড়ে বসবাস করে, পাহাড়ের কাছে থাকে, সে কখনো বুঝতে পারবে না যে পাহাড়টা তো উঁচু। কিন্তু সে ব্যক্তি যদি পাহাড় থেকে অনেকটা দূরে চলে আসে, তাহলে বুঝতে পারবে যে পাহাড়টা কত বড় আর সে কত ছোট। কিন্তু যেহেতু আমরা একসঙ্গে মিশে যাই, তো তখন সবাইকে সাধারণ বলে মনে করি। ঠিক পাহাড়ে যখন আমরা থাকবো, পাহাড়কে সাধারণ বলে মনে হয়। যখন একটা উন্নত ভক্তের সঙ্গে খুব কাছাকাছি থাকবো, তখন উন্নত ভক্তকে মনে হবে সাধারণ ভক্ত। কারণ আমার চেতনা অনুযায়ী আমি অন্যকে দেখবো। আমার চোখে যদি কালো চশমা লাগানো থাকে, তাহলে সকলকে কালো চশমা দিয়ে দেখবো। আর আমি যদি কনিষ্ঠ স্তরে থাকি, তাহলে আমি সবাইকে কনিষ্ঠ স্তরে দেখবো। তো কনিষ্ঠ ভক্তের কি লক্ষণ? কনিষ্ঠ ভক্তের লক্ষণ, সে ভাবছে আমি সব থেকে বড় ভক্ত, আর কেউ ভক্ত না, ঠিক আছে, আমি আর ভগবান, এছাড়া আর কেউ ভক্ত না, এখানে সব খারাপ ভক্ত, আমি ভালো ভক্ত একবার, ঠিক না? এটা হয় না অনেকের? খুব হয় এটা। যখন অনেকদিন ভক্তি জীবন হয়ে যায়, তখন এই ভাবটা আসে। তো এইটা হচ্ছে আমাদের সমস্যা। তা আমরা যে ভক্তি জীবনে এসেছি, তো ভক্তি জীবনে এসেছি আমরা দাস হতে, তাই না? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, মহাপ্রভু সকলে তো বলছে আমি বড় পণ্ডিত, কারণ উনি তো বিরাট পণ্ডিত, কত ভাষা জানে, উনি উড়িয়া ভাষাও জানতো মনে হয়, উনি কত ভাষা জানে, নবাব হুসেন সাহেব প্রধানমন্ত্রী, প্রচন্ড বুদ্ধিমান। তো যখন উনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হচ্ছেন, তিনি কি বলছেন, আমি পণ্ডিত, আমি নবাব হুসেন সাহেব প্রধানমন্ত্রী ছিলাম, ঠিক আছে, এটা আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন। তো মহাপ্রভুর সামনে গিয়ে কি বলছেন, উনি বলছেন অন্যরা বলে আমি পণ্ডিত, কিন্তু আমি তো জানি আমি হচ্ছে একজন মূর্খ। কেন মূর্খ? কারণ আমি জানি না আমি কে। মহাপ্রভু আমাকে বলুন যে আমি কে, কেন মরে যারে তাপত্রয়। এটা হচ্ছে সাধু সঙ্গের লক্ষণ। প্রভুপাদ বলছেন যখন একজন শিষ্য গুরুদেবের সামনে যাবে, সে নিজেকে মূর্খ বলে মনে করবে, সে যদি নিজেকে পণ্ডিত বলে মনে করে, তাহলে সে কখনো গুরু কৃপা লাভ করতে পারবে না। তাই সনাতন গোস্বামীকে যখন সনাতন গোস্বামীর দৈনতা, যখন মহাপ্রভু রামকেলিতে গেলেন, মহাপ্রভু গেছেন রামকেলি গ্রামে রূপ সনাতনকে উদ্ধার করার জন্য, রূপ গোস্বামী সনাতন গোস্বামী নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে মহাপ্রভুর কাছে এসছেন, তখন মহাপ্রভুর সামনে গিয়ে রূপ সনাতন বলছেন যে আমি হচ্ছি জগাই মাদায়ের থেকে আমরা অনেক বেশি পাপি। জগাই মাদায় কি পাপ করেছে তার থেকে আমরা অনেক বেশি পাপি। অনেকে বলতে পারে নাটক করছে মনে হয়, কারণ আমরা অনেক সময় নাটক করি, আমি তো অধম প্রভু, আমাকে কৃপা করবেন, কিন্তু ভেতরে ভেতরে আমি ভাবি আমি খুব ভালো ভক্ত, কিন্তু বাইরে দেখাতে হবে, নাহলে তো লোকে বুঝতে পারবে না আমি কত মহান। কারণ দৈন্যতা না দেখালে তো মহানতা প্রকাশ পাবে না, তাই জন্য নাটক করি আমরা মহানতা, দৈন্যতা নাটক করি। কিন্তু রূপ সনাতন নাটক করছে না, কারণ সেখানে তো মহাপ্রভু আর ওরা ছাড়া কেউ নাই, নাটক কে দেখবে, তাই না? নাটক দেখার তো কেউ নাই, তাই জন্য বলছে সে নাটক করছে না। বলছে আমি বলছে আমরা হচ্ছি জগাই মাথায় থেকেও সত্য গুণে পাপি। তো জগাই মাথায় আপনারা তো জানেন পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার হইল তার সাক্ষী জগাই মাথায়। তো জগাই মাথায় সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার আপনাদের। জগাই মাথায়ের নাম ছিল জগদানন্দ আর মাধবানন্দ, ভালো নাম, ঠিক আছে? তো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে তারা, কিন্তু যেহেতু মস্তান ছিল তো মস্তানদের নাম বদলে যায়। তো জগদানন্দ হয়ে গেল জগাই আর মাধবানন্দ হয়ে গেল মাথায়, হয় না? দাদা পাড়া দাদাদের নাম বদলে যায়। তোরা ব্রাহ্মণ ছিল তো প্রতিদিন সকালে উঠে ওরা বেদ পাঠ করতো, শাস্ত্র অধ্যয়ন করতো। শাস্ত্র কি অধ্যয়ন করতো? প্রত্যেকদিন সকালে উঠে দেখতো যে কোন পাপ করলে তার কি ফল, সেটা লিস্ট করতো, ঠিক আছে? তারপরে যে পাপগুলো সব থেকে খারাপ সেগুলো প্ল্যান করতো, কি করে আজকে করবে সে পাপগুলো। এটা জগাই মাথায়, ঠিক আছে? এমন কোনো পাপ নাই যে তারা করেনি। তো এত পাপ করেছে, আমাদের পাপের যে বিচার করে যমরাজ, সে চিত্রগুপ্তকে বলছে একে কোন নরকে দেয়া যায়। বলছে কোন নরকে, কোন নরক ওর চান্স নাই, কারণ সব নরকে ঊর্ধ্বে চলে গেছে, তার জন্য তাকে একটা স্পেশাল নরক বানাতে হবে জগাই মাথায়ের জন্য, সেরকম পাপি। আর তাদেরকে যখন মহাপ্রভু উদ্ধার করে দিল তখন যমরাজ চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করেছে, যমরাজ অচেতন হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বলছে যে জগাই মাথায় যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমার তো কোম্পানি বন্ধ হয়ে যাবে, কারণ কেউ কে আর আসবে? যে জগাই মাথায় যদি উদ্ধার পেয়ে যায় তাহলে কোন পাপি আমার কাছে আসবে? তাই জন্য তিনি অচেতন হয়ে গেলেন। এটা হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছেন যে যমরাজ তো ভগবানের ভক্ত, বলছে জগাই মাথায়কে মহাপ্রভু উদ্ধার করে দিতে পারলো, কত মহান, কত কৃপাময় এসে ভগবান। তো সেই ভাবে যমরাজ অচেতন হয়ে গেছে, সে যে জগাই মাথায়। তো তার থেকেও শতগুণে কোটি গুণে বলছে আমি পাপি, কে বলছে? রূপ সনাতন। তখন মহাপ্রভু কি বলছেন? যে রূপ সনাতন অত দৈন্যতা দেখিও না, তোমাদের দৈন্যতা দেখলে আমার বুকটা ফেটে যাচ্ছে, তোমরা দয়া করে এই দৈন্যতাকে পরিত্যাগ করো। চিন্তা করো, মহাপ্রভু আমাদেরকে কি বলছেন? যে আমাদেরকে দৈন্যতা শিখাচ্ছেন, কিন্তু রূপ সনাতনকে বলছে কি? দৈন্যতাকে পরিত্যাগ করো। তো কত দৈন্য ভাব। তাই জন্যই রূপ গোস্বামী সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভু সমস্ত কৃপা লাভ করলেন। এই দৈন্য ভাব যদি আমাদের না আসে তাহলে আমরা কখনো শ্রদ্ধা করতে পারবো না অন্য কাউকে। এইটা হচ্ছে সাধু সঙ্গের সব থেকে বড় যোগ্যতা। কিন্তু আমাদের কি অসুবিধা হয়? আমাদের অসুবিধা হচ্ছে আমরা ভক্তি জীবনে যত অগ্রগতি করি মনে করছি অগ্রগতি, তত অগ্রগতি হচ্ছে না, অবনতি হচ্ছে। তা আমাদের ইসলামের নিয়ম আছে যে দীক্ষা হলে নাম বদলে যায় দাস, তাই না? ও যা টাইটেল থাকুক কোনো অসুবিধা নাই, দীক্ষা হয়ে গেলেই শ্যামানন্দ দাস, হেমহরি দাস, দেখি তো শ্যামসুন্দর দাস, তো বিভিন্ন নাম হয়। একজন ভক্ত প্রভুপাদের কাছে দীক্ষা পেয়েছে তো নামটা ভুলে গেছে, প্রভুপাদের কাছে গেছে, প্রভুপাদ আপনি কি নাম দিয়েছেন, শ্যামসুন্দর নাকি? বলছে ওইটা গুরুত্বপূর্ণ নামে, পরেরটা মনে আছে তো, দাসটা মনে রাখো, ওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদেরকে নাম বদলানোর কারণটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া যে আমরা হচ্ছি দাস। কিন্তু সমস্যা হচ্ছে আমার নাম দাস, কিন্তু প্রভুপাদ বলছেন অন্য ভক্তকে প্রভু হিসেবে সম্ভাষণ করা, তাই তো? অন্যকে আমরা প্রভু বলে ডাকি। তো কি হয়, বদ্ধজীবের একটা লক্ষণ, একটা কথা যখন বারবার আমরা শ্রবণ করি তখন সেটা কিন্তু বিশ্বাস জন্মায়। তো আমরা আমাদেরকে দয়া প্রভু বলে, তাই তো? তো বারবার প্রভু শুনতে 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 মনে হয় আমি এখন প্রভু হয়ে গেছি। তো ফোনে দিয়েছে প্রভু, হয়তো ফোন করছে, কে বলছেন? আমি শ্যামসুন্দর প্রভু বলছি। মানে সে দাস থেকে প্রভু হয়ে গেল, মানে ভক্তি জীবনে উন্নতি হচ্ছে, বুঝে যাচ্ছে কি ভাবটা কিরম হচ্ছে? আস্তে আস্তে আমরা এখানে এসেছি ছোট হওয়ার জন্য, কিন্তু ভক্তি পথে আসার পরে আস্তে আস্তে আমার অহংকারটা বাড়ছে সূক্ষ্ম। তার আর ইস্কনে সমস্ত কিছু মহা, মহাপ্রসাদ, মহা হরিনাম শুনেছেন তো সব মহা। তাই প্রভুতে আনন্দ হয় না, যদি হয়তো মহাপ্রভু যদি হতে পারতাম তাহলে মনে হয় খুব আনন্দ হতো, তো এই যে ভাব, এটা হচ্ছে ঈশ্বর ভাব। তো ঈশ্বর ভাব থাকলে কখনো সাধু সঙ্গ হবে না, ঈশ্বর ভাব থাকলে সাধু চরণে খালি অপরাধ হবে। তো মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, গোপী ভক্ত পদকমলের দাস দাসানু দাস। তাহলে এটা যদি আমার মনে আসবে যে আমি কি অন্যের দাসত্ব স্বীকার করতে পারছি, তাহলে ভক্তি জীবনে উন্নতি হচ্ছে। কিন্তু অহংকার থাকলে হবে না। তো উদাহরণ দেওয়া হচ্ছে লোকনাথ গোস্বামী, তিনি মহাপ্রভুর পার্ষদ। তো তার কাছে দীক্ষা নেবেন কে, নরোত্তম। নরোত্তম দাস হচ্ছে একজন কি বলে রাজপুত্র, বিরাট পরিবার থেকে এসেছে। তো মহাপ্রভু আগে থেকেই বলেছে নরোত্তম আসবে, নরোত্তমের জন্য কৃষ্ণ প্রেম রেখে গেছে পদ্মাতে। তো ছোটবেলাতেই সে কৃষ্ণ প্রেম পেয়ে গেছেন। তো কিন্তু মহাপ্রভু বলে গেছেন যে নরোত্তম লোকনাথ গোস্বামীর কাছে এসে দীক্ষা গ্রহণ করবে। তখন নরোত্তম গেছে লোকনাথ গোস্বামীর কাছে। লোকনাথ গোস্বামীকে বলছে যে আপনি, আপনাকে আমি গুরু হিসেবে বরণ করতে চাই, আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। লোকনাথ গোস্বামী বলছে আমি তোমাকে কি শিষ্য হিসেবে গ্রহণ করবো, তুমি তো অলরেডি কৃষ্ণ প্রেম পেয়ে গেছো, তোমার আর গুরুর কি দরকার? আর তুমি তো একটা রাজপুত্র, আর আমি তো একজন সাধারণ একজন ব্যক্তি, আমি কি করে তোমার তোমার গুরু হব? তখন নরোত্তম বলছে না না, আপনাকে তো আমাকে গুরু হিসেবে, আপনি তো আমার গুরু, আপনাকে অবশ্যই আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু লোকনাথ গোস্বামী রাজি হচ্ছেন। তো লোকনাথ গোস্বামী প্রতিদিন ভোরবেলায় গিয়ে প্রাতকৃত্য করে, মলমূত্র ত্যাগ করে একটা জঙ্গলে গিয়ে, তো দেখছে কয়েকদিন ধরে যেখানে তিনি এরকম মলমূত্র ত্যাগ করেন সেই জায়গাটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি ভাবছেন আমি তো কোনো লোক রাখিনি পরিষ্কার করার, তো কে পরিষ্কার করছে? তো সন্দেহ হয়েছে। তো একদিন যে সময় প্রতিদিন যায় তার একটু আগে গেছে, যখন আগে গিয়ে জঙ্গলে লুকিয়ে আসে, তখন দেখছে নরোত্তম নিজের হাতে সমস্ত মলমূত্র পরিষ্কার করছে। তখন সেটা দেখে লোকনাথ গোস্বামীর হৃদয়টা বিকলিত হয়ে গেছে। তখন তাকে দেখেছে যে তুমি আজকে যমুনায় স্নান করে আসো, আজকে তোমাকে আমি দীক্ষা প্রদান করব। তো এইটা হচ্ছে শিষ্যের যোগ্যতা। এখন আমাদের সেই ভাবটা কি আসছে? মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর, তিনি যখন মহাপ্রভু যখন কাশীতে গেছেন, বেনারসে গেছেন, মহাপ্রভু তো নিত্য কীর্তন করছে, লক্ষ লক্ষ ভক্ত নিত্য কীর্তন করছে। তো মায়াবাদী সন্ন্যাসী তো প্রকাশানন্দ সরস্বতী বলছে এই এত অল্প বয়সে সন্ন্যাসী এই ভাবুকের মতো নিত্য কীর্তন করছে, কি করে সন্ন্যাস ধরে রাখবে? এটা সন্ন্যাস যাবে মনে হচ্ছে, জলাঞ্জলি যাবে। তো সন্ন্যাসীর কাজ হচ্ছে বেদান্ত অধ্যয়ন করা। তো মহাপ্রভুর একজন ভক্ত শুনেছে এইভাবে নিন্দা করছে প্রকাশানন্দ সরস্বতী, খুব দুঃখ পেয়েছে। তো মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দ সরস্বতীর একটা সাক্ষাৎকার করানোর চেষ্টা করছে। তো মহাপ্রভু গিয়ে বসেছে, কোথায় গিয়ে বসেছে? অনেক মায়াবাদী সন্ন্যাসীরা উচ্চ আসনে বসে আছে। তো মহাপ্রভু গিয়ে যেখানে সন্ন্যাসীরা যেখানে চরণ ধুয়েছে সেখানে গিয়ে চুপ করে বসেছে। তো প্রকাশানন্দ সরস্বতী গিয়ে বলছে না না, ওটা তোমার উপযুক্ত স্থান নয়, তুমি আমার কাছে এসে বসো। তো মহাপ্রভুকে জোর করে নিয়ে গিয়ে পাশে বসিয়েছে। তো পাশে বসিয়ে গিয়ে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে বলছে তুমি তো কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছো, ভারতী সম্প্রদায় সন্ন্যাসী, তো তুমি বেদান্ত অধ্যয়ন করছো না কেন? তুমি ভাবুকের মতো এরকম কীর্তন করছো, কি ব্যাপার? তখন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন আমি কি করব, আমার গুরু আমাকে বললো যে তুমি একটা মূর্খ, তোমার বেদান্ত অধ্যয়নের কোনো অধিকার নাই, ওই তুমি এই মহামন্ত্র জপ কর। আর আমার কি করার আছে? তিনি বলছেন তোর মহাপ্রভু কিবা মন্ত্র দিলা গেছায় কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তো আমি যখন হরিনাম করছি আমি পাগলের মতো হয়ে যাচ্ছি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তো আমি কি করব? তো মহাপ্রভু স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তিনি কত আনন্দ পাচ্ছেন যে তার গুরু তাকে মূর্খ বলেছে। এইটা হচ্ছে ভাব। এই ভাবটা যদি আমাদের আসে তাহলে আমরা ভক্তি জীবন উন্নতি লাভ করতে পারবো। গুরু আমাকে মূর্খ বলেছে, ছিল প্রভুপাদের জীবনে তাই হয়েছে। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের কাছে ছিল প্রভুপাদ গেছেন, তো ছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু প্রভুপাদ মানতে চাইছে না। প্রভুপাদ বলছে এখন তো ভারত পরাধীন, এই পরাধীন ভারতে কি করে আমার কথা লোকেরা শুনবে, আগে ভারতকে স্বাধীন করা দরকার, তাহলে এই কৃষ্ণ ভক্তির প্রচার ভালোভাবে হবে। তখন শিল ভক্তিজন্ত সরস্বতী গুরু বলছেন যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আর চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার কোন রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে না। ভারত আজকে পরাধীন আছে, পরে স্বাধীন হবে, আবার পরাধীন হবে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে কোনো কিছুকে বাধা সৃষ্টি করতে পারে না। এবং চৈতন্য মহাপ্রভুর এই বাণীর প্রচার কোন রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। তখন ছিল প্রভুপাদ মাথা নিচু করে ওনার গুরুদেবের কথা মেনে নিলেন এবং ছিল প্রভুপাদ পরে বলেছেন যে আমি সর্বপ্রথম এই একজন ব্যক্তির কাছে পরাজয় স্বীকার করলাম এবং তার জন্য আমি অত্যন্ত গর্বিত যে আমার গুরু আমাকে পরাজিত করেছে। এইটা হচ্ছে মনোভাব থাকা দরকার, যে দৈন্য ভাব। এই দৈন্য ভাব যদি আমাদের না থাকে তাহলে আমরা অন্যকে শ্রদ্ধা করতে পারবো না। তাই নামকে কিনতে গেলেও শ্রদ্ধা মূল্য দিতে হবে। তাই আমরা শিখলাম যে সাধুসঙ্গ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, সাধুর প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কোন সাধুর প্রতি? কোন সাধুর প্রতি? উত্তম অধিকারী সাধু, মধ্যম অধিকারী সাধু, সবাই পারবেন? কালকে থেকে না আজকে থেকে, আজকে থেকে অভ্যাস করুন, তাহলে দেখবেন কত জীবন আনন্দ পাচ্ছেন। আনন্দের উৎস আমাদের মধ্যেই রয়েছে। আমরা ভক্তি জীবন আনন্দ পাচ্ছি না কেন? কারণ অন্যকে আমরা সম্মান দিচ্ছি না। এটাই ভক্তি জীবনের প্রথম এবং শেষ যোগ্যতা। তাই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে। তখন হরিনাম করতে আনন্দ হবে। এখন আনন্দ হচ্ছে? হরিনাম করে আনন্দ হয় না, হরিনাম শেষ হলে আনন্দ হয়। আজকে সোলামালা হয়ে গেল, খুব আনন্দ সংবাদ। হরিনাম করার সময় আনন্দ পাওয়া যায় না, হরিনাম শেষ হলে আনন্দ হয়, ঠিক কিনা? কিন্তু যারা উন্নত ভক্ত তারা হরিনাম করলে আনন্দ পায়, হরিনাম করলে আনন্দ পায়। তো নামে যে আমার রুচি হয়েছে কি করে বুঝব? সোলামালা জপ হয়ে গেল, আবার জপ করতে ইচ্ছে হবে। কিন্তু এখন আমাদের কি অবস্থা, কখন সোলামালাটা শেষ হবে, কখন শেষ হবে? বাবা আবার কালকে দেখা হবে, সোলামালা হয়ে গেলে। তারপরে নামে কোনো রুচি নাই। ধরুন প্রসাদ রান্না হয়েছে, যদি খাবারটা প্রসাদটা যদি ভালো টেস্ট না হয় কি হবে? কোনো রকম একটু খেয়ে ভাবা যায়, কিন্তু যদি প্রসাদটা ভালো টেস্ট হয় কি হবে? খেতে থাকতে হবে, খেতে ইচ্ছে হবে, বারবার খেতে হবে, পেট ভরে গেলেও খেতে ইচ্ছে হবে। এটা হচ্ছে রুচি। কিন্তু আমাদের নামে রুচি নেই। কেন রুচি নেই? মহাপ্রভু বললেন দুটো জিনিস করতে, নাম করতে আর বৈষ্ণব সেবা করতে। কিন্তু বৈষ্ণব সেবা করছি না আমরা, তাই জন্য নামে রুচি হচ্ছে না। বুঝে যাচ্ছে? তো মহাপ্রভু শিক্ষা খুব জটিল না সরল? খুব সরল, কিন্তু আমাদের মনটা খুব জটিল। কেন জটিল? কারণ আমাদের মনে আশা রয়েছে। আশা পাশ শত শত ক্লেশ দেয় ও বিরত। তো আমাদের হৃদয়ে অনেক কামনা বাসনা রয়েছে। তাই জন্য ভক্তিচন্দ্র সরস্বতী গুরু বলছেন বৈষ্ণবের আর একটি লক্ষণ, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে দে সেই তো বৈষ্ণব। একটা বৈষ্ণব মহাপ্রভু কি বললেন, যার মুখে হরিনাম, যে সবসময় হরিনাম করে, যাকে দেখে অন্যরা হরিনাম করে, তার হচ্ছে বৈষ্ণব। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর একটা বৈষ্ণবের সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলছেন যে তিনটে জিনিস যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা বৈষ্ণব। কি কি ছাড়তে হবে? কনক কামিনী প্রতিষ্ঠা বাড়ি, তাহলে কি করে থাকবো নাকি? তাই তাহলে আর বৈষ্ণব হয়ে কি লাভ আছে? কনক মানে হচ্ছে টাকা পয়সা, কামিনী মানে হচ্ছে সুন্দর স্ত্রী বা মহিলাদের জন্য সুন্দর স্বামী, আর প্রতিষ্ঠা সম্মান, এই তিনটে জিনিসকে ছাড়তে হবে। কঠিন ছাড়া খুব কঠিন না? সহজ, খুব সহজ, খুব সহজ, খুব কঠিন, খুব কঠিন ছাড়া। তো জীব গোস্বামী বলছেন যে কনক কামিনী ছাড়া সহজ, কিন্তু প্রতিষ্ঠা ছাড়া খুব কঠিন। ওটা খুব কঠিন, বহু জন্ম কেটে যাবে, কিন্তু প্রতিষ্ঠা আশা ছাড়বে না। কারণ আমি এবং আমার এই যে মনোভাব, এটা ছাড়া খুব কঠিন। এটা হচ্ছে অহংকার। অহংকারটা খুব সূক্ষ্ম আর কনক কামিনীটা স্থূল। এখন কি করে গেলে যাবে সেটা আমরা একটু আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করি, কারণ নাহলে বৈষ্ণব হবো কি করে? বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়েছে যে সেই তো বৈষ্ণব। তো কনক, কনক মানে টাকা, কলিযুগে মহাপ্রভু বলছে টাকা দেখলে নাকি যে পুতুল তারও নাকি জিভটা বেরিয়ে যায়, এত লোভ। টাকা দেখলে মানুষের মন স্থির থাকে না। আর বিশেষ করে কলিযুগে টাকাটা একটা বিরাট ভূমিকা পালন করে, তাই ভক্তি জীবনে এসেও মনটা একটু টাকা দেখলেই খুব ইচ্ছা হয়। যে বৈষ্ণব হলাম কোনো অসুবিধা নেই, সুন্দর একটু বাড়ি হলো, গাড়ি হলো, তারপরে টাকা পয়সা অনেক থাকলো, তারপর হরিনাম করলে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। কিন্তু টাকা না থাকলে কি করে হবে প্রভু? টাকা না থাকলে কি হয়? টাকা দরকার কি? টাকা দরকার দরকার নেই, দরকার না দরকার নেই। এই জন প্রশ্ন করি সবাই টাকা এদিকে ওদিকে, যেখানেই প্রশ্ন করি এটা, যে টাকা দরকার কি দরকার নেই? টাকা দরকার, কতটা দরকার? 1 লাখ 2 লাখ 5 লাখ ওইটা বুঝতে পারছি না। কত টাকা দরকার? কত টাকা দরকার? 5 কোটি 10 কোটি? এইটা হচ্ছে মায়া। টাকা যে কতটুকু দরকার এটা আমি কি করে বুঝবো? যার কাছে 10 কোটি টাকা আছে সেই ভাবছে আমার 20 কোটি টাকা দরকার, যার কাছে 50,000 টাকা আছে সেই ভাবছে 1 লাখ টাকা দরকার। এটা একটা পুরো একটা আপেক্ষিক ব্যাপার, কতটুকু দরকার খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বোঝা। তাই জন্য বলা হচ্ছে কার কাছে কতটা টাকা থাকবে সেটা গুরুত্বপূর্ণ না, আমি টাকাটাকে সংগ্রহ করার জন্য কতটুকু প্রয়াস করছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। উগ্র কর্ম, টাকা পাওয়ার জন্য যে খুব প্রচেষ্টা সেটা হচ্ছে ভক্তির প্রতিকূল। স্বাভাবিকভাবে যে টাকাটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে ভালো। উদাহরণ দেওয়া হচ্ছে মহাপ্রভুর লীলাতে খুব গরিব ভক্ত রয়েছে আর খুব বড়লোক ভক্ত রয়েছে, তারা কেউ চেষ্টা করছে না, যে গরিব সেও চেষ্টা করছে না, যে বড়লোক সেও চেষ্টা করছে না, স্বাভাবিক। তো শ্রীবাস ঠাকুরকে বলছে মহাপ্রভু, শ্রীবাস তোমার পরিবারটা তো খুব বড়, তো সবসময় তো হরিবল করে সময় কাটাচ্ছ, সংসারটা চলবে কি করে? তখন শ্রীবাস বলছে মহাপ্রভু, তখন 3 বার হাততালি দিয়েছে শ্রীবাস ঠাকুর। মহাপ্রভু বলছে কি ব্যাপার, আমি তোমাকে প্রশ্ন করছি 3 বার হাততালি দিচ্ছ কেন? বলছে প্রথম হাততালি মানে একদিন উপবাস করে থাকবো, দ্বিতীয় হাততালি মানে দ্বিতীয় দিন উপবাস করে থাকবো, তৃতীয় হাততালি মানে তৃতীয় দিন উপবাস করে থাকবো, তারপরে দিন গঙ্গার জলে গিয়ে ডুবে মরবো। তখন মহাপ্রভু বলছে শ্রীবাস, এমন একটা দিন হতে পারে যে লক্ষ্মী দেবীকে পথে ভিক্ষা করতে হতে পারে, এটা হতে পারে, কিন্তু তোমার গৃহে কখনো অভাব হবে না, এটা হচ্ছে আমার কর্তব্য। খুব ভালো না? তাহলে শ্রীবাসের মতো হতে হবে তো ভালো। শ্রীবাস কিছু করতেন না, কিন্তু বলেছেন মহাপ্রভু যে শ্রীবাসের ঘরে যে জন্মগ্রহণ করে যে যে থাকবে সবাই কৃষ্ণ প্রেম লাভ করবে, পশু পাখিরাও কৃষ্ণ প্রেম লাভ করবে। তা কি করে সম্ভব? শরণাগত শ্রীবাস, তার একজন মহাপ্রভুর পার্শ্বদের কথা শুনুন, তার নাম হচ্ছে কলা বেচা শ্রীধর, অনেকে বলে খোলা বেচা শ্রীধর বা কলা বেচা শ্রীধর, খুব সুন্দর চরিত্র। কলা বেচা শ্রীধর ছিল ব্যবসায়ী লোক, ব্যবসায়ী। কিরকম ব্যবসায়ী? কিসের ব্যবসা করে? কলা, কলা গাছ দিয়ে যা কিছু হয়, কলা গাছ দিয়ে কি হয়? কলা হয়, কলা পাতা হয়, থোর হয়, থোরকে কি বলে উড়িয়ে থোর হয়, থোর হয়। তো যা কিছু কলা সম্বন্ধীয় সবকিছু বিক্রি করে, আর খুব একদম একেবারে সত্যবাদী যুধিষ্ঠির তো ফিক্সড রেট প্রাইস, একদম ফিক্সড, বামনপুকুর বাজারে বিক্রি করে আর একদম ফিক্সড প্রাইস, আর যা লাভ হয় তার 50% দিয়ে গঙ্গা পূজা করে আর 50% প্রফিট দিয়ে নিজের সংসার নির্বাহ করে। তো চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করা আছে মহাপ্রভু সেই সময় যে সময় মহাপ্রভু লীলা বিলাস করছিলেন নবদ্বীপে প্রত্যেকটা বাড়িতেই কলা গাছ ছিল, ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতেই কলা গাছ আছে। তাহলে সেই কলা গাছ, সেই কলার ব্যবসায় কিরকম ডিমান্ড হবে বুঝতে পারছেন? কোনো ডিমান্ড নয়, মার্কেটের ডিমান্ড খুব কম, তারপরে প্রাইস হচ্ছে ফিক্সড, তো ক টাকা রোজগার হয়? সেই রোজগারের মধ্যে 50% সে কি করে, কি করে? গঙ্গা পূজা করে। তো মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে মহাপ্রকাশ লীলা করছে, তো অনেক ভক্তকে বিভিন্ন বর প্রদান করছে। এখন শ্রীবাস, এখন মহাপ্রভু বলছে শ্রীধরকে ডাকলাম, শ্রীধর ওটা কে? চেনেই না শ্রীধরকে কেউ, বলছে দেখো এই গ্রামের প্রান্তে অন্তিমে একজন উচ্চস্বরে হরি নাম করছে, সে হচ্ছে শ্রীধর, তাকে ডেকে নিয়ে আসে। তো শ্রীধরকে ডেকে নিয়ে আসে, তো মহাপ্রভু ডেকেছে, তাতেই অচেতন হয়ে গেছে প্রেমে। মহাপ্রভু আমাকে ডাকছে কি ব্যাপার? তারপরে মহাপ্রভু শ্রীধরকে বলছে তুমি আমার গুণকীর্তন করো। শ্রীধর বলছে আমি আপনার গুণকীর্তন কি করে করো, তো মূর্খ লোক। তখন মহাপ্রভু তাকে আশীর্বাদ করছে, তারপরে শ্রীধর খুব গুণকীর্তন করছে। শ্রীধর ভাগবত কি সুন্দর ভাবে শ্রীধর মহাপ্রভুর গুণকীর্তন করছেন। তারপরে গুণকীর্তন হয়ে যাওয়ার পরে মহাপ্রভু বলছে শ্রীধর আমি তোমাকে কিছু দিতে চাই, কিছু দিতে চাই। কি চাও বলো? বলছে আমার কিছু লাগবে না। বলছে না না, আজকে তোমাকে তো কিছু দেবই, আমি না দিয়ে ছাড়বো না। তোমাকে আমি স্বর্গের রাজা বানাবো, নইলে অস্ত্র সিদ্ধি দেবো, নইলে মুক্তি দেবো, কিছু তোমাকে চাইতেই হবে। তখন শ্রীধর বলছে আমাকে এইভাবে লোভিত করবেন না, আমি তো কিচ্ছু চাই না। বারবার বারবার যখন মহাপ্রভু জোরজার করছে, তখন শ্রীধর মহাপ্রভুকে বলছেন যে আপনি যখন আমাকে বারবার এরকম জোর করছেন, তো আমাকে তো কিছু চাইতেই হবে, তাই আপনি আমাকে এই কৃপা করুন যে সুন্দর ছোট নিমায় প্রতিদিন আমার কাছে এসে আমার দোকান থেকে জোর করে থোর কলা নিয়ে যায়, সেই নিমায় যেন জন্মে জন্মে আমার পরম আরাধ্য ভগবান হয়ে থাকে। বোকা না চালাক? চালাক আছে? খুব চালাক না বোকা? কিন্তু আমরা ভাবি না না না, আমরা ও বোকা ছিল, আমি হলো অন্য কিছু চেয়ে নিতাম। তো আমি একটা কাহিনী বলি যার মাধ্যম দিয়ে বুঝতে হবে যে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তো তিন বন্ধু গেছে রাজার কাছে, ঠিক আছে? তো তিন বন্ধু গেছে, তো রাজার কাছে যা মানে তো যা চাইবে তাই পেয়ে যাবে। তো প্রথম বন্ধুটা গেছে রাজার কাছে, তো রাজা বলছে কি চায়? বলছে আমার বাড়িটা ভেঙে গেছে, আমার বাড়িটা যদি একটু সুন্দর করে তৈরি করে দেন খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে এর বাড়িটা ভেঙে গেছে, এটা ভালো বাড়ি বানিয়ে দাও। খুব খুশি হয়ে গেছে, খুব ভালো ভালো রাজা। তো দ্বিতীয় বন্ধুকে ডেকেছে, তো দ্বিতীয় বন্ধুকে বলছে তোমার কি চাই? বলছে আমার বাড়িটা ভালো আছে, কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তাটা সব ভাঙা, তারপর যদি রাস্তাটা বানিয়ে দেন খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, তো ডেকে বলছে এর বাড়িতে যাওয়ার রাস্তাটা খুব খারাপ, বাড়ির রাস্তাটা ঠিক করে দাও। মন্ত্রী বললে ঠিক আছে। দ্বিতীয় বন্ধু খুব খুশি, তৃতীয় বন্ধুকে ডেকেছে রাজা, তো তৃতীয় বন্ধুকে বলছে তোমার কি চাই? বলছে আমার কিছু চাই না, শ্রীধরের পরম্পরা আর কি, কিছু চাই না আমার। বলছে না না, কিছু আমার কাছে এসছে, কিছু তো চাইতে হবে। বলছে আপনি যদি আমাকে কিছু দিতে চান, তা আমি চাই আপনি আমার বাড়িতে একদিন এসে থাকবে রাত্রিবেলা। অন্য দুই বন্ধু ভাবছে বোকা আছে, একদম মাথাটা একদম গবেট, বোকা আছে। তখন রাজা দেখেছে মন্ত্রীকে, বলছে এ আমাকে বলছে ওর বাড়িতে থাকার জন্য, তো ব্যবস্থা করো। তো রাজা কোথায় থাকবে? তো মন্ত্রীকে পাঠিয়েছে দেখতে। রাজা কোথায় থাকে? রাজপ্রাসাদে থাকে। তো গিয়ে ওখানে রাজপ্রাসাদ বানানো হয়েছে, ঠিক আছে? রাজা কোন পথে যায়? রাজপথে যায়, রাজপথ বানানো হয়েছে। তারপরে রাজা যখন ঘুরে বেড়াবে গ্রামে, তখন কি করতে হবে? এখানে কত সুন্দর জায়গাটাকে সুন্দর ভাবে সাজাতে হবে। তো এইভাবে কি হলো, রাস্তা হলো, বাড়ি হলো, গোটা গ্রাম ডেভেলপ হয়ে গেল। তো কে বুদ্ধিমান? কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তাই মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাৎ ভক্তির অহৈত কৃতই। মহাপ্রভুর ভক্তরা বলছে হে মহাপ্রভু কিছু চায় না, খালি আপনার দুটো চরণ চায়। লোকে বলে বোকা আছে, খালি চরণ চেয়ে কি হবে? কিন্তু তাই সে জানে, কারণ এই জগতে লক্ষ্মী দেবীর খুব ডিমান্ড। এখন তো খুব লক্ষ্মী পূজা হচ্ছে এই মাসে, লক্ষ্মীর খুব ডিমান্ড। কেন? লক্ষ্মী পূজা করলে লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সব ঠিকঠাক চলবে, আর টাকা পয়সা ভালো চলবে। কিন্তু মহাপ্রভুর ভক্তরা কি বলছে, ন ধনক টাকা চাই না। এবার কি ধরনের আমাদের বাংলায় দুর্গাপূজার সময় একটা উল্টো শ্লোক পাঠায়, ধনং দেহি জনং দেহি রূপক দেহি, খালি দাও টাকা, দাও ধন, দাও জন, দাও। কিন্তু মহাপ্রভুর শিক্ষা কি, ন ধন ধন করে টাকা লাগবে না। বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমান কোন বুদ্ধিমানের কাজ এটা? কিন্তু সে হচ্ছে প্রচন্ড বুদ্ধিমান, কারণ সে ব্রহ্মসংহিতাতে পড়েছে এই জগতের মানুষ তো একটা লক্ষ্মীর পূজা করে, কিন্তু গোবিন্দ যে ভগবান কৃষ্ণ তারকে পূজা করে। সেটা বলে চিন্তা মনি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লোকসাবিতেষু সুরভি রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষাম তমহম ভজামি। তো গোবিন্দের যে চরণ সে কে পূজা করছে? কটা লক্ষ্মী? শত সহস্র, লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী সেই চরণ সেবা করছে। তাহলে সেই চরণে কত টাকা আছে বুঝা যাচ্ছে? এই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই যে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তাই রাজার কাছে থাকলে গেলে টাকা চাইতে হয় না, রাজার কাছে থাকলে সবকিছুই পাওয়া যায়, খালি থাকতে হবে। খালি ভক্ত মানে ভগবানের সঙ্গে থাকা, তাহলে সবকিছু পেয়ে যাবে। এটাই মানুষ বুঝতে চায় না, কিন্তু যদি একটু চেয়ে নিল তাহলে হয়ে গেল, তার সেটা সীমিত হয়ে গেল। ভগবান রাজা বলছে কি চাই? বাড়ি চায়, তাহলে বাড়ি পেল, আর কিছু তো পেল না, ঠিক না? কিন্তু রাজাকে চাইলে কি হবে? বাড়ি পাবে, গাড়ি পাবে, টাকা পয়সা পাবে, ভগবানও পাবে, সব পাবে। কোন কে বুদ্ধিমান? যে ভগবানকে চায় সে হচ্ছে বুদ্ধিমান। কিন্তু তার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। তাই জন্য আমাদের কি ভগবানের কাছে কি চাইতে হয় সেই শিক্ষা আমাদেরকে লাভ করতে হবে। তাই আমরা যে ভক্ত সঙ্গ করব, ভক্ত সঙ্গের উদ্দেশ্যটা কি জানতে হবে আমাকে? ভক্ত সঙ্গে যে ভক্ত সঙ্গ করছি তার উদ্দেশ্যটা কি? সাধু সঙ্গে হরিনাম, সাধু সঙ্গে ভাগবত শ্রবণ, তার উদ্দেশ্যটা কি? কি লাভ করতে চাই আমরা? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকি। তৈরি ভগবানের চরণে অহৈতুকি ভক্তি লাভ করতে চাই, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিনা আর কিছু চাই না। এই বাসনা ছাড়া আমাদের আর কোনো বাসনা থাকবে না, তাহলে আমরা ভগবানকে পাবো। তা না হলে অন্য কিছু চাইলে অন্য কিছু পেয়ে যাবো, তাহলে ভগবানকে পাওয়া সম্ভব হবে না। আর এই শ্রদ্ধা মূল্য যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এই শ্রদ্ধা যদি আমাদের হৃদয়ে জাগরিত না হয় তাহলে কখনো আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারবো না। তাই সনাতন গোস্বামীর একটা কাহিনীর মাধ্যম দিয়ে এটা আমরা বুঝতে চেষ্টা করব। একজন শিবের উপাসক ছিল, তো শিবের উপাসনা করেছে। তো উপাসনা করে শিব বলছে তোমার কি চাই? বলছে আমার চাই ঐশ্বর্য চাই, টাকা পয়সা চাই। বলছে কোনো অসুবিধা নাই, তুমি যা চা পাওয়া রয়েছে তুমি চলে যাও বৃন্দাবনে, একজন ব্যক্তি রয়েছে তার নাম হচ্ছে সনাতন গোস্বামী, ওনার কাছে গেলে তুমি যা চাইবে সব পেয়ে যাবে। বলছে বাহ খুব ভালো হবে, খুব বড় লোক টলোক হবে মানে সনাতন গোস্বামী, টাকা পয়সা হবে। তো বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে, তো সবাইকে জিজ্ঞেস করছে সনাতন গোস্বামীর বাড়ি কোথায়, সনাতন গোস্বামীর বাড়ি কোথায়, সনাতন গোস্বামীর বাড়ি আছে নাকি? তো ভজন কুটির ছোট একটা, তো দেখি দিচ্ছে ওইটা। কি বাবা কোথায় এলাম, ঠিক জায়গায় এলাম তো? ভজন কুটিরে ঢুকেছে একটা ছোট্ট কুটি, তাও ফুটো ফোটা। তো দেখে তারপরে প্রবেশ করেছে, তো দেখে সনাতন গোস্বামী তো বাবাজি বেশে বসে আছে। সন্দেহ হচ্ছে কি সনাতন গোস্বামী? তখন জিজ্ঞেস করছে আপনি কি সনাতন গোস্বামী? বলছে হ্যাঁ। বলছে আমাকে মহাদেব শিব পাঠিয়েছেন আপনার কাছে, আপনার কাছে নাকি অনেক টাকা পয়সা আছে, তা আমাকে কিছু দিন ওখান থেকে, কারণ তিনি বলেছেন, শিব বলেছে যে আপনি আমার আমার যা বাসনা আপনি পূর্ণ করবেন। তখন শিব বলছে, তখন সনাতন গোস্বামী বলছে তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমার কি দশা? ঘরটা দেখো কেমন, কুটির তাও ফুটো, কতগুলো ফুটো, জামা কাপড় দেখো কেমন, আমি ভিক্ষা করে খাই, যেদিন পাই সেদিন খাই, যেদিন পাই না সেদিন খাই না, এই হচ্ছে আমার দশটা। আমি কোথা থেকে তোমাকে টাকা পয়সা দেবো? বলছে না না শিব পাঠিয়েছে, নিশ্চয়ই আপনার কাছে কিছু আছে, আপনি লুকিয়ে লুকিয়ে রাখতেন। এরকম বারবার যখন বলছে তখন বলছে শিব যখন পাঠিয়েছে নিশ্চয়ই ব্যাপার আছে। তখন সনাতন গোস্বামী হঠাৎ মনে পড়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটা জিনিস আছে। কি আছে? পরশমণি আছে। পরশমণি মানে জানেন তো কি হয়? হ্যাঁ, যেখানে সব এই কর্তালে ছলে এটা কি হয়ে যাবে শোনা হয়ে যাবে, ভালো না এরকম ইস্কনে থাকলে, ইস্কনে একটা পরশমণি থাকলে মন্দির বানানোর জন্য কোনো চিন্তা নাই, রেমুনা সঙ্গে সঙ্গে ডেভেলপ, বালেশ্বর ডেভেলপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো কি বলে যে পরশমণি কোথায় রেখেছে পরশমণিটাকে? তার ডাস্টবিনে, ডাস্টবিন বুঝেন তো, নোংরা ফেলার জায়গায় ঢুকিয়ে ফেলে রেখেছে। কি ব্যাপার, একটু অবাক হয়েছে, ডাস্টবিনে কি রাখি আমরা যেগুলো কাজে লাগে না, তাই তো? নোংরা জিনিস এগুলো আর আমার কাজে লাগবে না। তা আমরা যদি পরশমণি আমরা যদি পেতাম কোথায় রাখতাম? তো অনেকে কি হয় আমি শুনেছি, যাদের টাকা নাই তাদের অসুবিধা, হঠাৎ যদি টাকা হয়ে যায় তাদের মাথা খারাপ হয়ে যায়। লটারিতে ধরো অনেক টাকা পেয়ে গেছে, তখন অনেক হার্ট অ্যাটাক হয়ে যায়, কত টাকা, টাকা থাকলেও ঝামেলা, টাকা না থাকলেও ঝামেলা। তো এখন পরশমণি পেলে আমরা যদি পাই কোথায় রাখবো সেটা তো মাথা পাগল হয়ে যাবে, তার থেকে না থাকাই ভালো পরশমণি বলেছে। তো সেই ব্যক্তি পরশমণিটা নিয়ে এত আনন্দ পেয়েছে যে পরে যে এই সনাতন গোস্বামীকে ধন্যবাদ জানাবে সেটারও টাইম হয়নি, ওখান থেকে নিয়ে হাঁটা দিয়েছে সোজা। তবে ফিরে যাচ্ছে তখন চিন্তা করছে যে আরে এত মূল্যবান বস্তু ডাস্টবিনে ফেলে রেখেছে, আমি আমরা তো পরশমণি ফেলে কোথায় রাখবো সেটা দিয়ে চিন্তাতে মাথা খারাপ হবে, তাকে ডাস্টবিনে ফেলে রাখার হিম্মত রেখেছে, তার মানে তার কাছে কি না আছে, তাহলে এই পরশমণিকে ডাস্টবিনে ফেলে রাখতে পারে। তার মাথায় বুদ্ধি এসেছে, কৃষ্ণ বুদ্ধি দিচ্ছে। তখন আবার ফিরে এসেছে, ফিরে এসে সনাতন গোস্বামীকে বলছেন যে আপনি তো আসল সম্পত্তিটা এখনো দিলেন না, আপনি আমাকে পরশমণি দিয়ে ভুলাচ্ছেন, ডাস্টবিনে ফেলা জিনিস দিচ্ছেন, আসল জিনিসটা রেখে দিয়েছেন, তো এই জিনিসটা আমার লাগবে যেটা আপনি আমাকে দিচ্ছেন না। বলছে ওটা লাগবে তোমার? বলছে হ্যাঁ। বলছে ওটা যদি পেতে চাও তাহলে এই যে পরশমণি তাকে যমুনায় ফেলে আসতে হবে, পারবে? বলছে হ্যাঁ। তখন গিয়ে বলছে তুমি যাও এই পরশমণিকে যমুনার জলে ফেলে আসো, স্নান করে আসো, নতুন বস্ত্র পরে আসো, আমি তোমাকে সেই মূল্যবান বস্তু যেটা আমার কাছে আছে সেটা তোমাকে প্রদান করব। তারপরে সে ফেলে এসে চান টান করে এসেছে, সে তখন সনাতন গোস্বামীর চরণে আত্মনিবেদন করেছে, বলছে তুমি পরশমণি যেহেতু ফেলে এসেছো তাই তোমাকে আমি চিন্তামণি প্রদান করবো, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন ত্যাগ নাম নামি না। তখন তখন সনাতন গোস্বামী তাকে হরিনাম দীক্ষায় দীক্ষিত করেছে, হরিনাম প্রদান করেছে। তা আমাদের কি সেই বিশ্বাস আছে হরিনাম করার জন্য পরশমণিকে ফেলতে পারবো জলে? পারবেন? সেটা হচ্ছে মূল্য, শ্রদ্ধা মূল্য। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, বলছে পরশমণি কি সমস্ত চোদ্দ ভুবন শতকোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পত্তিকে একত্রিত করলেও তার সঙ্গে হরিনামের কোন তুলনা করা যাবে না। এই বিশ্বাস হয়েছে? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন ত্যাগ নাম নামি না, এইটা হচ্ছে শ্রদ্ধা, এই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা মূল্য যদি দিতে পারবো তাহলে নাম কিনতে পারো, তা নাহলে বাজারে আসা যাওয়ায় তার হইবে। তার জন্য ভক্তি জীবনটা খুব সরল, কিন্তু সেই সরল ভক্তি জীবনটাকে ঠিক মতো ভাবে গ্রহণ করতে গেলে আমাদের হৃদয়টাকে সরল করতে হবে। ভক্তিবীর ঠাকুর বলছেন সরলতাই হচ্ছে বৈষ্ণবতা, কিন্তু আমাদের মন খুব কটিল কুটিল কলিযুগে, ভিতরে এক বাইরে আর এক, ঠিক না? আর ভক্তি জীবনে এসে কুটিলতা যাদের বেশি আছে তার আরো বেড়ে যায় কুটিলতাটা। কারণ বলছে যে যখন ওই যে ভক্তিলতা বীজ, তো যখন বীজে যখন জল শ্রবণ কীর্তন জলে করহ সেচন, বলছে না ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তো বীজটাকে ঠিক জায়গায় রোপণ করতে হয়। তো এই যে ভক্তিলতাটাকে বাড়বে কি করে বাড়বে, ঠিক জায়গায় রোপণ করতে হবে। তো রোপণ হলো, রোপণের পরে জল দেওয়া হচ্ছে, কি জল? শ্রবণ কীর্তন জল। প্রতিদিন আপনারা আসছেন, প্রতি সপ্তাহে নাম অর্থে শ্রবণ কীর্তন হচ্ছে, জল পড়ছে। কিন্তু এই বাসনাগুলো যদি থাকে তো তখন কি হবে, উপশাখা আগাছা, যখন জমিতে চাষ হয় আগাছা বেড়ে যায়, আগাছা জানেন তো, আগাছা তো আগাছাগুলো যখন বাড়তে থাকবে তখন আসল জিনিসটা বাড়বে, আর তখন মূল শাখা স্তব্ধ হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের যখন ওই কামনা বাসনা থাকবে, কনক কামিনী, কনক দিয়ে শুরু হয়েছে, এখন কামিনীতে যায়নি, ওই কনক কামিনীর বাসনা যখন যখন থাকবে হৃদয়ে তখন আস্তে আস্তে আগাছা বাড়বে, দেখে মনে হচ্ছে ভক্তি বাড়ছে কিন্তু ভক্তি বাড়ছে না, কি বাড়ছে? আগাছা বাড়ছে। তাই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। তাই জন্য প্রথম হচ্ছে কনক, এই টাকা পয়সার বাসনাকে ছাড়তে হবে। কি করে এই টাকা পয়সার আসক্তি যাবে? টাকা পয়সাকে ভগবানের সেবায় লাগাতে হবে, তাহলে ভগবানের সেবায় লাগানোর ফলে টাকা পয়সার প্রতি আসক্তি আমাদের ধীরে ধীরে যাবে, একদিনে যাবে না। কারণ এই যে টাকা পয়সার প্রতি বাসনা আসক্তি অনেক জন্মের, কোটি কোটি জন্মের বাসনা, এটা কি করে একদিনে যাবে? তা যেন বলছেন যে কি করে আমরা এই টাকা পয়সাগুলোকে ভগবানের সেবায় লাগাবো, কিন্তু কলিযুগের মানুষ তো টাকা পয়সা ভগবানের সেবায় লাগাতে চায় না, ঠিক না? ভাবে যে কি রে বাবা, টাকা পয়সা এত কষ্ট করে ভগবানকে দেওয়ার জন্য নাকি, বাড়ি করবো, গাড়ি বানা গাড়ি কিনবো, এই জন্য আমার টাকা পয়সা দরকার। তার ফলে কি হচ্ছে, অনর্থ অর্থই অনর্থের মূল। টাকা থাকাটা ভালো না খারাপ? ভালো খারাপ? ভালো খারাপ? ভালো খারাপ? টাকা থাকাটাও ভালো না, না থাকাটাও ভালো না। শ্রীল প্রভুপাদ এলাহাবাদে তার বিজনেস বন্ধ হয়ে গেল, কপটক শূন্য হয়ে গেল, এক পয়সাও নাই। ভালো ভালো না খারাপ? ভালো খারাপ? প্রভুপাদ কি ভাবছেন, আমাদের হলে কি ভাবতাম? ও এত হরিনাম করছি ভগবানের, এই বিচার। যারা জব করছে না তাদের ব্যবসা ভালো চলছে, আর আমি ভগবানের নাম জব করছি আমার ব্যবসা উঠে গেল। তখন বুকে আমরা বলবো যে ভগবান কৃপা করেছেন। যদি যখন ইস্কনে এলো, নামটা জয়েন করলো, চাকরিতে প্রমোশন হয়ে গেল, ভগবান কি কৃপা করছে, ভালো নামের কাজ হচ্ছে। কিন্তু যদি আগে চাকরিটা ভালো ছিল, নামটা আসার সঙ্গে সঙ্গে চাকরিটা গেল, বলবে নাকি? খুব গালি দেবে নামটে, বলে বেটা আগে ভালো ছিলাম, এই নাম করে সব গেল আবার, এই হরিনাম করার কোনো মানে হয় না। যখন ঝামেলা আসে তখন কখনো বলি না যে ভগবান কৃপা করেছে, বলি। কিন্তু বল শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে, এই ধরনের মনোভাব থাকলে কখনো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব না। কে ভগবানের কৃপা লাভ করবে? যে প্রতিটি মুহূর্ত ভালো হোক খারাপ হোক সবকিছুকে যখন ভগবানের কৃপা বলে গ্রহণ করতে পারবে, সে ভগবানের চরণকে লাভ করতে পারবে। হরি হরি বল বলা সহজ, করা খুব কঠিন। শ্রীল প্রভুপাদ যখন এইভাবে এলাহাবাদে সম্পত্তিটা হারালো, কিচ্ছু নাই, স্ত্রীকে বলছে যে চা চাই না আমাকে চাই, চা চাই, স্ত্রী গেল, ছেলে গেল, মেয়ে গেল, ব্যবসা গেল, সব গেল, তো ভক্তি করলে এটা ভালো হলো? তখন একটা শ্লোক আছে শ্রীমদ ভাগবতে, সেখানে ভগবান বলছে যে কৃষ্ণের ভক্তকে হতে চায় না সহজে ভয়ে, এই শ্লোক পড়লে কেউ আসবে না। এবার এই শ্লোকটা আমরা প্রথমে বলি না, ভক্ত হয়ে যাওয়ার পরে বললে ভালো। বলছে ভগবান বলছেন যে আমি যার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হই, তার তাকে আমি কিভাবে কৃপা করি, তার সমস্ত ঐশ্বর্যকে আমি বিনাশ করে দিই, হরণ করে নিই। দীর্ঘ নিঃশ্বাস পড়ছে শুনে মানে ভক্ত হলে যা টাকা পয়সা আছে সব যাবে আর কি, তাহলে কেউ যাবে নাকি ভয়? এদিকে ওইদিকে কেউ যাবে না। তাই জন্য রূপ গোস্বামী বলছেন, যদি এখনো কারো মনে ইচ্ছা থাকে এই জগৎকে ভোগ করার, তাহলে দয়া করে যমুনার তীরে কৃষি ঘাটে শ্যামসুন্দর মুরলীধর কৃষ্ণের প্রতি তাকিয়ে না, ওইদিকে তাকালে কিন্তু আর এগুলো আর হবে না। তাই জন্য প্রভুপাদ তখন সেই শ্লোকটা মনে করলেন যে আমি যে সবকিছু হারালাম এটা একটা ভগবানের বিশেষ কৃপা, কারণ যদি ওগুলো না হারাতো তাহলে কি বৃন্দাবনে যেত নাকি, তাহলে কি বানপ্রস্থ সন্ন্যাস নিত, আমেরিকায় যেত, ইস্কন হতো, বালেশ্বর ইস্কন হতো, তখন তো আমরা এখানেই পড়ে থাকতাম। তাই জন্য এটা একটা মহৎ কৃপা। তারপরে যে প্রভুপাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, 40 টাকা নিয়ে গেল, তারপরে যখন ফিরে এলো অনেকদিন পরে কলকাতায় এসেছে, কলকাতায় ফিরে এসছে তখন তো অনেক সম্পত্তি প্রভুপাদের, অনেক মন্দির হয়ে গেছে। তখন একজন মারোয়ারি লোক, মারোয়ারি ব্যবসায়ী লোক তো প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসছে, ওর মনে খুব ইচ্ছা, তো সেক্রেটারিকে বলেছে যে আমি প্রভুপাদের সঙ্গে একা একা কথা বলবো, একা একা কথা বলবো। ঠিক আছে, সবাই চলে গেছে, মানে একা একা প্রভুপাদের ঘরে গেছে, প্রভুপাদকে গিয়ে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি 40 টাকা নিয়ে গেলেন, এখন এত টাকা হয়ে গেল, কি করলেন বলুন তো, কি কি বিজনেস টেকনিক? প্রভুপাদ বলছে যে আমি তো কিছু করিনি, আমি গিয়ে জাস্ট আমেরিকায় গেলাম, হরিনাম করলাম, তারপরে সব হয়ে গেল। বলছে ওটা ঠিক আছে, কিন্তু আপনি কি করেছেন? হরিনাম কথা শুনছে না, বলছে কি করলেন, কি করে ব্যবসাটা আপনি এত সুন্দর করলেন, এটা মানুষ বুঝতে পারে না। এই জন্য কৃষ্ণ যখন দেয় এত দেয় আপনি ধরে রাখতে পারবেন না, আর যখন নেবে তখন কিছু ধরে রাখতে পারবেন না, সব নিয়ে নেবে। এইটা হচ্ছে কৃষ্ণের বৈশিষ্ট্য। কিন্তু যে ভগবানের ভক্ত সে সবসময়তেই সন্তুষ্ট থাকে। প্রভুপাদ যখন এলাহাবাদে ভগবান তার সব সম্পত্তি নিয়ে নিল তখনও দিব্য আনন্দে আছেন, যখন সারা পৃথিবী ধরে ইস্কনের বড় বড় মন্দির তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ অনুগামী, তখনও সন্তুষ্ট। এইটা হচ্ছে ভক্ত। এই পরিস্থিতি যখন আসবে তখন আমরা ভগবানের চরণ লাভ করতে পারব। এটা হচ্ছে এইভাবে আমরা যদি জীবনকে পরিচালনা করি তাহলে টাকা পয়সা এলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আসক্তি থাকে, থাকলেও অসুবিধা না থাকলেও অসুবিধা, ঠিক না? এটা হচ্ছে ব্যাপার। তাই জন্য সমস্ত পরিস্থিতিতে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তবে এটা ছোট্ট কাহিনী বলেছে, কতক্ষণ চলবে ক্লাস? 8:10 বেজে গেল, হেমরি আর কতক্ষণ? 8:30 ভক্ত তোকে যাই কেউ কিছু যদি বলে যা হয়েছে ভালো হয়েছে বলে, ভগবান যা কিছু করে ভগবান ভালোর জন্য করে। একদিন কি হয়েছে, রাজার আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেছে তো মন্ত্রী কেটে গেছে। তখন মন্ত্রী বলছে, যা হয়েছে ভালো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো রাজা খুব রেগে গেছে, আমার আঙুল কেটে গেছে এটাও ভালো? বলছে হ্যাঁ নিশ্চয়ই ভালো। তখন খুব রেগে গেছে রাজা, তখন সিকিউরিটি কেটে গেছে, সিকিউরিটি রেগেছে বলছে জেলে ঢুকিয়ে দাও, আমার আঙুল কেটেছে বলছে ভালো হয়েছে, জেলে ঢোকাও। তখন জেলে যখন ঢুকিয়েছে তখন বলছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভাবছে মাথাটা মানে গন্ডগোল হয়ে গেছে, আমার আঙুল কাটছে তাও মঙ্গল, জেলে যাচ্ছে তাও মঙ্গল। তো যাই হোক, সে বুঝতে পারছে না। তো রাজা শিকারে গেছে জঙ্গলে, তো শিকারে জঙ্গলে গেছে, তো জঙ্গলে গভীর জঙ্গলে প্রবেশ করেছে, হারিয়ে গেছে। তো সেই জঙ্গলে কিছু তান্ত্রিক, তারা নরবলি দেবে, দেবীর সামনে নরবলি দেবে, লোক খুঁজছে, মানুষ খুঁজছে। তো খুঁজতে খুঁজতে সে রাজাকে দেখতে পেয়েছে, বা আজকে তো ভালো দিন, রাজার খুব সুন্দর চেহারা বলছে, আজকে ভালো পাওয়া গেছে বলির জন্য। তো তাকে ধরেছে, ধরে নিয়ে এসছে, এসে তাকে দিয়েছে ব্রাহ্মণকে, যাকে বলি দাও। তো চান্তন করানো হয়েছে, তারপর ব্রাহ্মণ চেক করছে, বডি চেক করছে, কারণ বডিতে খুঁত থাকলে তাকে আর বলি দেওয়া যায় না। তো যখন চেক করছে দেখে আঙুল কাটা, তখন ব্রাহ্মণ বলছে আঙুল কাটা এ তো ওই চলবে না, অচল। তো রিজেক্ট করে দিয়েছে। তখন রাজা তখন উপলব্ধি করছে, আরে মন্ত্রী যেটা বলেছে তো ঠিক, বাকি আঙুলটা কেটেছিল আজ না দাঁড়িয়ে গর্দানটা কাটা যেত, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ফিরে এসেছে রাজপ্রাসাদে, ফিরে এসেছে, এসে মন্ত্রীকে ডেকেছে, মন্ত্রীকে বলছে যে আমার আঙুলটা কেটেছিল এটা মঙ্গল, এটা আমি বুঝতে পারলাম এখন, কিন্তু তুমি যে জেলে গেলে সেটা কি করে মঙ্গল হলো সেটা এখনো বুঝতে পারলেন না? যদি আমি জেলে না যেতাম তো আপনার সঙ্গে যেতাম তো, আর আমার তো আঙুলটা কাটা ছিল না, তাহলে তো আমার গর্দানটা কাটা যেত, এই জন্য আমি জেলে আসি বলে আমার জীবনটা তো বাঁচলো। এই জন্য ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তাই জন্য ভক্ত সেটা বুঝতে পারে, ভক্ত সেটা বুঝতে পারে। কিন্তু যারা ভগবানের ভক্ত না তারা কিভাবে, ভালো হলে খুব আনন্দ পাবে আর খারাপ হলে বিভ্রান্ত হয়ে পড়বে। কিন্তু আমাদের বুঝতে হবে এই জগতে ভালো বলে কিছু নেই, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় মায়া। এই জগতে ভালো, এই জগতে কিছু ভালো আছে? যে জগতে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র সেখানে কি করে ভালো হয়? প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়, সেটা কি করে ভালো হতে পারে? যে কোনো মুহূর্তে আমাদের সবকিছু হরণ হয়ে যাবে। পদম পদম যদ বিপদম, শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, প্রতি পদে বিপদ। তাই সেই অনিত্য সংসারকে উপলব্ধি করলে তখন আর আমাদের এই জগতের টাকা পয়সার প্রতি আর আকর্ষণ থাকবে না, কনক কামিনীর প্রতি আকর্ষণ আর থাকবে না। তখন কার প্রতি আকর্ষণ হবে? কার প্রতি আকর্ষণ হবে? ভগবানের প্রতি আকর্ষণ হবে। কিন্তু এই দুটো ছেড়ে দেওয়াটা একটু সহজ, প্রতিষ্ঠাটা ভেতরে তো, এটাকে ছাড়া খুব কঠিন। আমি ভালো ভক্ত, আমি মহন্ত, মঠের প্রধান, আমাকে সবাই সম্মান করবে, প্রণাম করবে, এই যে বাসনা, এই বাসনাকে ছাড়া খুব কঠিন। আস্তে পিস্তে জোরে দড়ি আছে, বোঝা গেল যে এই মিথ্যা অহংকার আত্মাকে একদম আস্তে পিস্তে ধরে আছে, এটাকে ছাড়া খুব কঠিন। তাই জন্য এইটা হচ্ছে তপস্যা, এই ভোরবেলা ওঠা, মঙ্গল আরতি করা, জপ করা, এটা একটা তপস্যা। কিন্তু আসল তপস্যা হচ্ছে এই যে মনের তপস্যা, যে আমি সম্মান চাই না, অন্যকে আমি সম্মান দিতে চাই। অমানি না মানদেন, এইটাকে অভ্যাস করতে হবে। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে। এটা কিভাবে সম্ভব? এটা গুরু কৃপা লাগে, এটা নিজের চেষ্টায় হবে না, গুরুদেব কৃপা বিন্দু দিয়া। তাই গুরুর কাছে এই কৃপা প্রার্থনা করতে হবে যে হে গুরুদেব, আমি সবসময় নিজের সম্মান চাই, অন্যকে আমি সম্মান দিতে চাই না, তাই আমাকে কৃপা করুন, আমাকে শক্তি প্রদান করুন যাতে আমি অন্যকে সম্মান প্রদান করতে পারি। এইটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। এবং এই উন্নতি কিভাবে হবে? গুরু কৃপাতে হবে, সাধু কৃপাতে হবে। এবং সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, কিন্তু যেহেতু সাধুদেরকে আমরা সাধারণভাবে দেখি, তাই জন্য আমি একটা ছোট্ট কাহিনী বলে আজকে সমাপ্ত করব। যে চৈতন্য মহাপ্রভু এই সাধু সঙ্গের ব্যাপারে সনাতন গোস্বামীকে ব্যাখ্যা করছেন, সাধু সঙ্গ কি, তার কি প্রভাব। তো মৃগারী বলে একজন ছিলেন শিকারী। তো একদিন নারদ মুনি জঙ্গল দিয়ে যাচ্ছে, তো দেখছে যে জঙ্গলে বিভিন্ন ধরনের পশু, হরিণ, তারপরে শৃগাল, তো বিভিন্ন বিভিন্ন পশু তীরবিদ্ধ হয়ে অর্ধেক মৃত অবস্থায় পড়ে আছে, পুরোপুরি মরেনি, অর্ধেক মরেছে, আর খুব চিৎকার করছে, খুব কষ্টে চিৎকার করছে বেদনাতে। তো নারদ মুনির খুব দুঃখ হয়েছে দেখে, বলছে কি এরকম করছে। তো জঙ্গলের ভিতরে ঢুকেছে একটা মৃগারী শিকারী, তুমি কে? বলছে আমি হচ্ছি মৃগারী। বলছে তুমি এই পশুগুলোকে পূর্ণভাবে মারছো না কেন? বলছে না, আমার বাবা এইভাবে আমাকে ট্রেনিং দিয়েছে। কি ধরনের বাবা রে বাবা? বলছে কিরকম? বলছে আমি যখন এই সমস্ত পশুগুলো বেদনায় আর্তনাদ করে, তাদের এই আর্তনাদ দেখে আমার হৃদয়ে খুব আনন্দ হয়। বুঝতে পারছেন আনন্দের উৎস? বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আনন্দের উৎস। তো মৃগারীর আনন্দের উৎস হচ্ছে এই পশুরা যখন কষ্ট পায় সেটা দেখে তার খুব আনন্দ হয়। এটা খালি মৃগারী নয়, আমাদের প্রত্যেকের পর দুঃখে আমরা সুখী আর পর সুখে দুঃখ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, পর সুখে সুখী। অন্যের সুখ দেখলে কি সুখ হয়? দুঃখ হচ্ছে। কেন হচ্ছে? এটা কেন হয়? এটা হচ্ছে ঈর্ষা, আমাদের হৃদয়ে ঈর্ষা রয়েছে। ঈর্ষা মানে হচ্ছে অন্যের ভালো দেখলে খারাপ লাগে। এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের একটা সেপারেট মনোভাব রয়েছে। আমার ছেলে যদি পরীক্ষায় খুব ভালো করে, 90% নম্বর পেয়েছে, তো মায়ের কি ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, ভালো লাগবে। কেন? আমার ছেলে। কিন্তু তার পাশের বাড়ির ছেলে 95 পেয়ে গেছে, তার ভালো লাগবে? মায়ের আনন্দ পাবে না দুঃখ পাবে? কি সত্যি করে বল, দুঃখ পাবে। কেন? ও তো আমার ছেলে না, বুঝে গেছে, আমি এবং আমার, এটা যে দুঃখের কারণ। সে ভাবছে এ হচ্ছে আমার, ও হচ্ছে আমার নয়, তাই জন্য আমাদের এই দ্বন্দ্বটা রয়েছে। কিন্তু আমরা যদি মনে করতে সবাই আমার, তাহলে এই দ্বন্দ্ব থাকবে? তো কি করে এটা হবে? যখন মনে করবো কৃষ্ণ হচ্ছে আমার, তাহলে কি হবে? কৃষ্ণ হচ্ছে সকলে, তাহলে সবাই হচ্ছে আমার। তাই এই আমিত্ব মনোভাব যখন আমাদের জীবনে আসবে, তখন আর আমাদের জীবনে কোনো ঈর্ষা থাকবে না, কৃষ্ণ হচ্ছে আমার। এবং যেহেতু কৃষ্ণ সব কিছুর মালিক, তাই আমি সমস্ত কিছুর মালিক, তাহলে আমার আর চাওয়া পাওয়া থাকবে? তো কৃষ্ণকে পেলে আর আমাদের কোনো চাওয়া পাওয়া থাকবে না, তখন আমাদের হৃদয় থেকে ঈর্ষাটা চলে যাবে। তাই জন্য আমাদের এই মনোভাবটা পরিবর্তন করতে হবে। বলছে ধীরে ধীরে অন্যের উন্নতি দেখলে অন্ততপক্ষে সহ্য করতে হবে, হচ্ছে হোক ভালো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে অন্যের আনন্দ, অন্যের উন্নতি দেখলে হৃদয় আনন্দ ভরে ওঠা উচিত। আমি ভক্তির জীবনে অগ্রগতি গতি, তার কি লক্ষণ? অন্যের উন্নতি দেখলে হৃদয়টা আনন্দ ভরে উঠছে এবং তাকে আরো সাহায্য করতে চেষ্টা করছি যাতে তার আরো বেশি উন্নতি হয়। এটা করি আমরা, আমরা কি করি? একজন যদি বেশি উন্নতি করে তাকে কি করে দাবাবো? তাকে দাবি আমি কি করে আরো বড় হব? এটা হচ্ছে এই জগৎ, এই জগৎ হচ্ছে বড় হওয়ার জগৎ, কিন্তু চিন্ময় জগৎ হচ্ছে ছোট হওয়ার জগৎ। ভগবান কৃষ্ণ তিনি তো সমস্ত কিছুর মালিক, কিন্তু তিনি ভাবছেন যে আমি কি করে ভক্তের দাস হব, অহং ভক্ত পরাধীন। আমরা এখানে সকলে স্বাধীন হতে চাইছি, কিন্তু যদি পরম স্বাধীন তিনি ভক্তি পরাধীনতা স্বীকার করছেন, এইটা হচ্ছে চিন্ময় জগৎ। চিন্ময় জগতে সকলে ছোট হওয়ার চেষ্টা করছে, কে কত ছোট হবে তার কম্পিটিশন। ভগবান চাইছে ভক্তের থেকে ছোট হবে, ভক্ত চাইছে ভগবানের থেকে ছোট হবে, সকলে ছোট হওয়ার কম্পিটিশন করছে। কিন্তু এই জগতে সকলে আমরা বড় হওয়ার কম্পিটিশন করছি, আর যতদিন আমরা বড় হওয়ার কম্পিটিশন করবো এই জগতে থাকতে হবে, আর যখন ছোট হওয়ার কম্পিটিশন করবো তখন চিন্ময় জগতে যেতে পারবো। এইটা হচ্ছে এই জগতের শিক্ষা। তো যে কাহিনী আমি বলছিলাম, তখন মৃগাড়ি কে মহাপ্রভু বলছে নারদ মুনি যে তোমার বলছে আমি তোমার কাছে কিছু চাইবো। বলছে কি চাই? আপনার এখানে অনেক পশু রয়েছে, যেটা খুশি আপনি নিতে পারেন। বলছে না আমার পশু লাগবে না। বলছে কি লাগবে? পশুর চামড়া লাগবে? বলছে না। বলছে কি লাগবে আপনার? বলছে তোমার কাছে চাওয়ার আগে আমি তোমাকে বলছি, এই তুমি যে ধনুক আর বাণ এটাকে তোমাকে ফেলতে হবে। বলছে এটা ফেললে আমি খাবো কি? এটাই তোমার জীবিকা? বলছে আমি তোমার সমস্ত জীবিকা সমস্ত কিছু খাবারের ব্যবস্থা করবো, তোমাকে চিন্তা করতে হবে না। তখন খুব খুশি হয়ে গেছে। তাহলে বলুন কি করতে হবে আমাকে? বলছে তুমি এখনই বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে তোমার যত অর্থ রয়েছে সমস্ত অর্থ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে বিতরণ করে দাও, এবং তুমি এবং তোমার স্ত্রী একটা মাত্র কাপড়ে বেরিয়ে আসো, এবং এই নদীর তীরে একটা তুলসী বৃক্ষ রোপণ করো, এবং সেখানে তুলসী প্রদক্ষিণ করো, তুলসীতে জলদান করো, এবং ভগবানের নাম দিব্য নাম জপ করো, তাহলে তুমি তোমার জীবনে সমস্ত কিছু লাভ করবে। এটা বলে নারদ মুনি চলে গেল। নারদ মুনি চলে গেছে, তো সবাই শুনছে যে মৃগাড়ি সাধু হয়ে গেছে। দেখার জিনিস, মৃগাড়ি করে সাধু হয়ে গেল, সবাই দেখতে এসছে। সবাই দেখতে যখন আসে, সাধুকে যখন দেখতে আসে, তখন তো নিয়ে আসে চাল ডাল সব কিছু দান নিয়ে আসছে। তো প্রচুর তার হয়ে গেছে খাবার। এইভাবে মৃগাড়ি খুব সুন্দর সাধুতে পরিণত হয়েছে। অনেকদিন পরে নারদ মুনি আবার সেই পথ দিয়ে যাচ্ছে, তো নারদ মুনির সঙ্গে অঙ্গিরা মুনি আছে, মানে অঙ্গিরা মুনি পর্বতমুনি, পর্বতমুনি আসছে। তো পর্বতমুনি আর নারদ মুনি যখন যাচ্ছে, তখন দূর থেকে মেঘাড়ি দেখছে যে নারদ মুনি এসে গেছে। তো দৌড়াতে দৌড়াতে আসছে, এসে প্রণাম করবে। তো প্রণাম করার সময় দেখে অনেক কীট পতঙ্গ মাটিতে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে ঝেড়ে তারপরে প্রণাম করছে। অবাক হয়ে গেছে পর্বতমুনি, দেখে বলছে মৃগাড়ি নারদ মুনিকে বলছে যে তুমি নারদ মুনি, তুমি একটা হচ্ছে একটা পরশ মুনির মতো, তোমার স্পর্শে মৃগাড়ি এত উন্নত বৈষ্ণবে পরিণত হয়েছে। এটা হচ্ছে সাধু সঙ্গের প্রভাব। তাই আমাদেরকে সাধু সঙ্গটাকে খুব গম্ভীরতা সহকারে গ্রহণ করা দরকার। এবং এই ফলটা আমরা কিভাবে লাভ করতে পারবো সাধু সঙ্গের? যখন আমরা শ্রদ্ধা মূল্য দিয়ে, শ্রদ্ধা মূল্য দিয়ে যখন সাধু সঙ্গ করবো। আর এই শ্রদ্ধা মূল্য যদি না থাকে, সাধু সঙ্গ করলেও আমরা কোনো ফল লাভ করতে পারবো না। তাই হরিনামের ফলও আমরা কিভাবে লাভ করবো? শ্রদ্ধা মূল্য দিয়ে। এবং সাধু সঙ্গের ফলটাও আমরা লাভ করবো শ্রদ্ধা মূল্য দিয়ে। তাই শ্রদ্ধা, অন্যকে সম্মান করার যে চেতনা, এটা যতদিন পর্যন্ত আমাদের না আসছে হৃদয়ে, ভক্তি জীবনে অগ্রগতি হবে না। তাই আপনারা যতই হরিনাম করুন, যতই ভাগবত শ্রবণ করুন, এই অন্যকে সম্মান দেওয়ার যদি আমরা চেতনাকে তৈরি না করতে পারি, ভক্তি জীবনে আমাদের অগ্রগতি হবে না। বছরের পর বছর, জন্মের পর জন্ম কেটে যাবে, কোটি জন্ম হরিনামে নাই প্রেমধান। কোটি কোটি জন্ম ধরেও হরিনাম করলেও কৃষ্ণ প্রেমধান আমরা পাবো না যতদিন না আমরা এই করুণা লাভ করতে পারি যে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে কত। এইটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে বৈষ্ণবদের সব থেকে মূল্যবান শিক্ষা। মহাপ্রভু বারবার প্রতিটি লীলার মাধ্যম দিয়ে এই শিক্ষা আমাদের কাছে প্রকাশ করেছেন। আমরা যদি সেই শিক্ষাকে গ্রহণ করে আমাদের জীবনে পালন করি, তাহলে আমরা অতি সত্তর মহাপ্রভুর কৃপা লাভ করে, কৃষ্ণ প্রেমধন লাভ করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি নাম সংকীর্তন কি ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, একটা দুটো প্রশ্ন, নইলে এখানে আমাদের অনুষ্ঠান সমাপ্ত। হরে কৃষ্ণ। হেমরি পদে
হরে কৃষ্ণ। যদি কাহঙ্কর যদি কিছু প্রশ্ন রয়েছে, তাহলে প্রভু পদাখের প্রশ্ন উত্থাপন করে পারেন।
এটাই তো সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গে থাকলে সাধু সাধু ইচ্ছা হবে, আর অসৎ সঙ্গে থাকলে অসৎ ইচ্ছা হবে। এটা সবসময় সাধু সঙ্গে থাকতে হবে, ফুল টাইম হতে হবে না। তো সবাই ফুল টাইম ডিভোটি, পার্ট টাইম ডিভোটি হলে তো ভগবানের কাছে যাওয়া যাবে না। এখানে কেন থাকতে হবে? যেখানে থাকছেন সেখানেই সাধু সঙ্গ করতে হবে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, মহাপ্রভু তো চাইছেন প্রতিটা গৃহকে মন্দির তৈরি করতে। এখানে সপ্তাহে একদিন, বাকি ছদিন মন্দিরে ঘরে থাকতে হবে, তো ঘরে সেই পরিবেশ তৈরি করতে হবে। সবসময় সাধুর সঙ্গে থাকতে হবে, তা নাহলে তো অসৎ চিন্তা আসবে। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। ঠিক আছে, এখন মনে হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনটা অনেকটা মোবাইল ব্যাটারি চার্জের মতো, বুঝা গেল? মোবাইল সকালবেলা চার্জ দেন না ব্যাটারিতে, কতক্ষণ চলে? অনেকক্ষণ চলে, তারপরে একজন কমে যায়, তখন কি করেন? আবার চার্জ। তারপরে এখানে আসছেন সপ্তাহে একদিন, ব্যাটারি ভালো করে চার্জ করে যাবেন, যে সাত দিন থাকে চার্জটা ভালো করে দেবেন এখানে। ঠিক আছে, সাত দিন টিকে থাকে, আর যদি চার্জটা দেখেন যে সাত দিনের আগে কমে গেছে, তখন আবার চলে আসবেন সাত দিনের আগে, আবার চার্জ দিয়ে আবার চলে যাবে। ঠিক আছে, আর কিছু? সেটা তো আজকের ক্লাস না, ওটা তো বিরাট লীলা, ওটা বলতে গেলে প্রায় আধ ঘন্টা লাগবে। কি বলবো সংক্ষেপে? আমি তো এবার পুরি পরিক্রমে বললাম আধ ঘন্টা ধরে সেই লীলা। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, গোবিন্দ মহাপ্রভুর সেবক গেছে হরিদাস ঠাকুরের কাছে, গম্ভীরা থেকে সিদ্ধ বকুলে গেছে, বকুল বৃক্ষের তলায় হরি নাম জপ করছেন হরিদাস ঠাকুর। তখন গোবিন্দকে জিজ্ঞেস করছে, গোবিন্দ জিজ্ঞেস কেমন আছেন? বলছে শরীর তো ভালো আছে কিন্তু মনটা ভালো নাই। তারপরে হরিদাস ঠাকুর একজন বলেছে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছে না। তো সেই খবর হরিদাস ঠাকুর বলে গোবিন্দকে মহাপ্রভুকে দিয়েছে যে হরিদাসের শরীর খুব খারাপ। তো মহাপ্রভু তারপরে দিন এসেছে, এসে দিয়েছে যে হরিদাস কি খবর? তখন হরিদাস বলছে শরীরটা তো ভালো আছে, মন বুদ্ধিটা খারাপ আছে। যে কিরকম? বলছে যে সংখ্যাপূর্বক নাম জপ হচ্ছে না, কারণ হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করছেন, তো 192 রাউন্ড। বলছে সংখ্যাপূর্বক নামটা সম্পন্ন হচ্ছে না, শেষ হচ্ছে না, তাই জন্য মনটা খুব খারাপ। তখন মহাপ্রভু বলছে তুমি তো সিদ্ধ হয়ে গেছো, তোমার এখন এত হরিনাম করার কি দরকার? মহাপ্রভু বলছে এটা আমাদেরকে বললে খুব ভালো হতো, মহাপ্রভু আর সোনামালা করে কি দরকার, তোমার সিদ্ধ হয়ে গেছো। তো মহাপ্রভু তখন হরিদাস করছে তোমাকে অত জপ করতে হবে না। তখন হরিদাস ঠাকুর বলছে মহাপ্রভু আমার একটা বাসনা রয়েছে, সেই বাসনাটাকে যদি পূর্ণ করেন খুব ভালো হয়। কি বাসনা হরিদাস? বলছে আমি বুঝতে পারছি কিছুদিনের মধ্যে আপনি লীলা সম্বরণ করবেন, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, কিন্তু সেই লীলা আমি দর্শন করতে চাই না। তো আপনি চলে যাওয়ার আগে আমি এই জগৎ থেকে চলে যেতে চাই। কিভাবে যেতে চাই? আপনার বদন সুন্দর সেই মুখমণ্ডল দর্শন করতে করতে, এবং আপনার পাদপদ্ম হৃদয়ে ধারণ করে, এবং আপনার দিব্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে আমি যাতে দেহত্যাগ করতে পারি, সে আশীর্বাদ করবেন। তখন হরিদাসকে বলছে তুমি চলে গেলে আমার লীলা কি করে চলবে? বলছে আমার মতো একজন নগণ্য পিপীলিকা চলে গেলে আপনার লীলায় কোনো অসুবিধা হবে না। তখন মহাপ্রভু বলছে কৃষ্ণ তোমার বাসনা পূর্ণ করবে। তো তারপরের দিন মহাপ্রভু এসেছেন, এসে সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তনের পরে হরিদাস ঠাকুরের গুণকীর্তন করেছেন মহাপ্রভু। তারপর হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন, ওনার চরণ ওনার হৃদয়ে রেখেছেন এবং তার দিব্য চক্ষু দিয়ে তিনি মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করছেন এবং মুখ দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে নামের সঙ্গে সঙ্গে ওনার প্রাণকে পরিত্যাগ করেছেন। এইভাবে হরিদাস ঠাকুর ওনার শেষ লীলা অন্তলীলা সেখানে সমাপ্ত করেছেন। হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন কি সমবেত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
হরে কৃষ্ণ। তো আপনার সম্মুখে পূজ্যপাদ শঙ্কর্ষণ নিতাই প্রভু বেঙ্গলী রে তাঙ্কর বক্তব্য রাখিলে, আশা করি নিশ্চিত আপন মানুষ ভালো লাগিছে। কত জনক ভালো লাগছে কলে সমস্ত বুঝিপারছন্তি না? আমি কোন চাহুছু শঙ্কর্ষণ নিতাই প্রভু এই বালেশ্বর সেন্টর কু বারম্বার আসি আমাকে এমনিকা কৃষ্ণ যে অমৃত আমাকে প্রদান করে আমার হৃদয় কু আহুরি শান্ত করন্তু। আপনারা চাহুছন্তি কি? তেমন সেইতিপাই তাঙ্ক উদ্দেশ্যে আমি তিনি থর হরি বল কইব। হরি বল, হরি বল, হরি বল। যাও শঙ্কর্ষণ প্রভুঙ্কু এই ইস্কন বালেশ্বর পক্ষ তরফরু আমি তাঙ্কু কৃতজ্ঞতা জ্ঞাপন করুছু। তাঙ্কর এই যে বহুমূল্য সময় ভিতরে আমাকে তাঙ্কর যে এই মূল্যবান সময় দেই আমাকে যে এই ভগবত ভক্তিরে কেমিতিকা আগকু যাওয়া পড়ব এবং বাস্তবরে জন সাধুঙ্ক জীবনরে কেমিতিকা জীবন অতিবাহিত করিয়া পাই পড়ব তার অতি সুন্দর দিগদর্শন আমাকে জ্ঞাপন করিলে আমি সমস্ত চেষ্টা করি।